Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো।
আমি অনিক, আমি সাধারণত একাই ঘুমাই, আর ঘুমানোর সময় আমার রুমের লাইট একদম নিভিয়ে দিয়ে ঘুমাই। গতকাল রাতে রাত 11:30 দিকে ঘুমানোর প্রস্তুতি নেই। ঘুমানোর আগে প্রতিদিনের মতোই সুরা নাস, ইখলাস, কাউসার ও ফাতিহা 3 করে পড়ে নেই। ঘুমিয়ে যাওয়ার পর রাতে স্বপ্ন দেখছিলাম যে আমি প্রতিদিন যে চায়ের দোকানে চা খাই, আর 8 সেই চা দোকানের মালিক ময়নাল ভাইয়ের বাসায় আমি আর আমার বন্ধু অনন্য দাওয়াত খেতে গিয়েছি। আমরা যেই রুমে বসেছিলাম সেই রুমে মোট 4 দরজা ছিল। রুমে হঠাৎ একটি 10-12 বয়সী টুপি পাঞ্জাবি পরা ছেলে আসলো। ছেলেটির মুখ ভর্তি চাপদাড়ি ছিল, যেটি বেশ আশ্চর্যজনক। দাড়ির কালার কিছুটা সোনালি ও সাদা রঙের মিশ্রণ ছিল। হঠাৎ ছেলেটি আমাদের সাথে দুষ্টুমি শুরু করলো এবং আমাদের শরীরের ওপর পড়ে যাচ্ছিল, কিছুটা এমন ভাব ছিল। এমন সময় ভেতর থেকে কেউ একজন ছেলেটিকে ডাক দেয় আর ছেলেটি চলে যায়। আমার সাথে থাকা বন্ধুটিও হঠাৎ কোনো এক দরজা দিয়ে দৌড়ে চলে গেল এবং আমি অনেক ডাকাডাকি করার পরেও সে আমার ডাকে সাড়া দিল না। রুমের ভেতরের অবস্থা আমার যতটুকু মনে আছে, রুমে একটা খাট ছিল যেটা লালচে রঙের, আর খাটের চাদরের রং ছিল সবুজ রঙের মতো। হঠাৎ রুমে 3 মহিলা প্রবেশ করল, যাদের বয়স ছিল 30-35 বয়সের মতো। মূল ঘটনার শুরুটা স্বপ্নের এই অংশ থেকেই। তারা আমাকে খাবার খেতে বলল, কিন্তু আমি খাবার খাবো না এমন বললাম। বলে রাখা ভালো, খাওয়া দাওয়ার প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই, কিন্তু আমি সামাজিকতার স্বার্থে বিভিন্ন জায়গায় যাই খাবার না খেলেও। তারা আমাকে বলল যে তোমার নাম ইসহাক, কিন্তু আমি তাদেরকে বললাম যে আমার নাম ইসহাক না, আমি অনিক। তারা আমাকে বলতে শুরু করলো যে তাদের 3 যে কোনো একজনকে আমার বিয়ে করতে হবে। আমি কিছুটা বুদ্ধি খাটিয়ে বললাম যে আমি বিয়ে করলে 3 করব, একজনকে না। আশ্চর্যজনকভাবে তারা 3 রাজি হয়ে গেল। আমি হতবুদ্ধি হয়ে দৌড়ে রুম থেকে পালানোর চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে ধরে ফেলল। তারা আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। হঠাৎ সেই 3 একজন তার ড্রেস খোলা শুরু করল এবং এরপর তারা আমার সাথে ধস্তাধস্তি শুরু করে। এমন সময় আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু ঘুম ভাঙার পর আমি যখন চোখ খোলার চেষ্টা করব, তখনই আমি আমার চোখ খুলতে পারছিলাম না, আর কোনো মুভমেন্টও করতে পারছিলাম না, যেটাকে আমরা সাধারণত বোবায় ধরা বলি। আমি উপুর হয়ে শুয়েছিলাম। আমি আমার শরীরের ওপর কেউ বসে চাপ প্রয়োগ করছে এমন একটা কিছু অনুভব করছিলাম। ওই অবস্থায় আমি সুরা নাস, সুরা ইখলাস, সুরা কাউসার, কালিমা তাইয়েবা পড়ার চেষ্টা করছিলাম। এমন সময় আমি আমার রুমের ভেতর একটা শব্দ অনুভব করলাম। আমরা মুরগি কিংবা কবুতর জবাই করলে তারা যখন তাদের পাখা ঝাপটায়, তখন যে শব্দটা হয় অনেকটা সেই রকম কিছুটা ছিল। অনেক চেষ্টার পর আমি যেই সুরাগুলো পড়ার চেষ্টা করছিলাম সেগুলো উচ্চারণ করে পড়তে পারলাম। আমি যখন মুভমেন্ট করার মতো শক্তি পাই, তখন আমার ঘাড়টা ঘোরালে দেখতে পাই যে কালো একটা ছায়া জাতীয় কিছু আমার পা জোরে পা দিয়ে আছে, আর আমার পিঠ ও মাথায় তার হাত দিয়ে চাপ দিয়ে ধরে রয়েছে। এমন সময় আমি আরো জোরে জোরে সূরা উচ্চারণ করতে থাকি। সে সময় সেই কালো ছায়াটা অদৃশ্য হয়ে যায়, আর আমি লাফ দিয়ে রুমের লাইট জ্বালিয়ে পাশের রুম থেকে আমার বোনকে ডাক দিই। মোবাইল হাতে নিয়ে দেখতে পারি ঘড়িতে ওই সময় রাত 1:35 বাজছিল। আমি যে দৃশ্য দেখছি সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এর পূর্বেও আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। করোনার সময় থেকে এই সমস্যাগুলো আরো বেড়ে গিয়েছিল। এই সমস্যাগুলোর জন্য আমার ভর্তি পরীক্ষাতে অনেক ক্ষতি হয় এবং আমি সবসময় হতাশ হয়ে থাকতাম। বিভিন্ন সময় আমি আত্মহত্যার কথাও চিন্তা করতাম। এরপর বিভিন্ন মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম যেন এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। একজন জানিয়েছিল আমি কোনো একদিন খোলা আকাশের নিচে প্রস্রাব করায় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার পিছনে কেউ একটা লেগেছে। এরপর বিভিন্ন মাধ্যমে সে তার মতো কাজ করে জানায় যে সমস্যা সমাধান হয়েছে। এরপর কিছুদিন আমার তেমন একটা সমস্যা হয়নি, আর আত্মহত্যার বিষয়টিও আর মাথায় আসেনি। এর কিছুদিন পর নতুন করে সমস্যা হলে অন্য একজনের শরণাপন্ন হই। তিনি আমাকে জানান আমার ওপর কালো জাদু করা হয়েছে এবং গভীর নদীতে সেই কালো জাদু করে একটা তাবিজ ফেলা হয়েছে। তিনি সেই তাবিজটা নষ্ট করবেন বলেছিলেন, কিন্তু তিনি অনেক টাকা চাওয়াতে সেটি আর করা হয়নি। আবার অন্য একজন বলেছিলেন যে আমার সাথে 21টা জিন রয়েছে, যার মাঝে 14টা খারাপ আর 7টা ভালো। 14টা জিন সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করে, আর 7টা তাদের থেকে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। বিষয়টি অনেকে বিশ্বাস নাও করতে পারেন, যেমনটা আমার বন্ধুরাও করেছিল। 2023 সালের ডিসেম্বরের এক রাতে এক বন্ধুর কাছে ঘুরতে গেলে আমার এক অন্য এক বন্ধু আমার সাথে থাকা জিনদের গালাগালি করে, আর সে আমার সাথে থাকা জিনদের ক্ষমতা দেখতে চায়। এরপর আমরা চারজন একসাথে ঘুমিয়ে গেলে রাতে আমি সমস্যার সম্মুখীন হই এবং আমি আর ঘুমাতে পারছিলাম না, তাই বসেছিলাম। এরপর আমার যেই বন্ধু জিনকে গালাগালি করেছিল সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। সে দেখতে পারে যে কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এরপর আমার তৃতীয় বন্ধুটিও ঘুম থেকে ভয় পেয়ে উঠে পড়ে, কিন্তু সে কিছু বলতে পারছিল না। আর আমার চতুর্থ বন্ধু যার কাছে ঘুরতে গিয়েছিলাম সে ঘুম থেকে না উঠলেও প্রচুর ঘাম ছিল, অথচ সে সময় ডিসেম্বরের কনকনে শীত ছিল। এর কিছুদিন আগে কিশোরগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পারি যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এছাড়া আমি যখন প্রথম আমাদের বাড়িতে আসি তখন মনে হয় কে যেন বারান্দায় হাঁটছে, এই জিনিসটা প্রায় শুনতাম আর আমার ঘুম ভেঙে যেত, অথচ রুমের ভেতর থেকে রুমটি লক করা ছিল। রুম লক থাকলে বাইরে অনেক শব্দ হলেও রুমে আসে না। ঘুম ভাঙার পর মনে হয় কিছু একটা আমার পাশে শুয়ে আছে, কিন্তু লাইট জ্বালিয়ে দেখি কিছুই নেই। রাতে ঘুমানোর সময় প্রায় মনে হতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্য একদিন আমাদের বাড়িতে একদম ছোট একটা বাচ্চা দেখতে পাই। আবার কিছুদিনের জন্য রুম সুইচ করলে আমি ঘুমাতে সেই সময় দেরি করতাম। সকাল 7টায় ঘুমানোর পর প্রায় 11টা পর্যন্ত একটা কিছু আমাকে মারছিল বা টর্চার করছিল। আমি ফিল করছিলাম কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। অনেক দোয়া দরুদ পড়ার পরেও আমাকে ছাড়েনি। এরপর আমি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তিনকুল, চারকুল সবকিছু ফটোকপি করে রুমে লাগিয়ে রাখি, কিন্তু এরপর আমার সাথে আরো বেশি সমস্যা হচ্ছিল। প্রায় অ্যাক্সিডেন্ট করব এমন হচ্ছিল। একদিন এক বন্ধু তার বাসা পর্যন্ত নিয়ে যায়। বন্ধুর বাসাটা ছিল একদম হাইওয়ের পাশে। আমি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম আর হাঁটছিলাম। হঠাৎ আমার পাশ দিয়ে অনেক জোরে একটা মোটরসাইকেল গেল আর আমাকে বলল, তুই কি মরতে চাস? আমি খেয়াল করলাম যে আমি একদম হাইওয়ের মাঝখানে। হাইওয়েটা প্রায় 40 ফিট চওড়া, পাশে হাঁটার পর্যাপ্ত জায়গাও আছে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ানক স্বপ্ন দেখি, আমার দেখা কিছু ভয়ানক স্বপ্ন। আমি আর সেই স্বপ্নের কিছু জিনিস বাস্তবেও চলে আসে। স্বপ্ন এক, এক বাঁশঝাড়ের নিচে দেখলাম যে একটা মেয়ে শুয়ে আছে। সে স্বাভাবিকই ছিল, মেয়েটাকে চেনা চেনা লাগলো, কিন্তু সে অসুস্থ। সে আমাকে কিছু একটা বলছিল। এরপর আমি এক জায়গায় যাবার জন্য রিকশায় উঠলাম, কিন্তু রিকশাওয়ালা অন্য পথ ধরে যেতে শুরু করলো। আমাকে অচেনা একটা জায়গায় নামিয়ে দিল সে, আর আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখলাম কুরবানির ঈদের নামাজ হচ্ছে। তারপর সেদিন অনেক হেঁটেছি স্বপ্নে, পরদিন উঠে আমার পা অনেক ব্যথা করল। স্বপ্ন দুই, একদিন ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে স্বপ্ন দেখলাম প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট করে মাথার বাম পাশে ব্যথা পেয়েছি। এরপর মাথার বাম পাশে অনেক ব্যথা ছিল সারাদিন। স্বপ্ন তিন, এক ছায়া আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, গতকাল তো দোয়া পড়ে বেঁচে গিয়েছিলি, আজকে তোকে কে বাঁচাবে। এরপর আমি আমার মাকে খুঁজছিলাম, কিন্তু মনে পড়ল আমার মা বেড়াতে গিয়েছে। এরপর আমি অনুভব করছিলাম প্রায় 15-16 বছর আগে যে বাড়িতে ভাড়া থাকতাম এই বাড়িটা তেমন। এরপর আমি পালানোর জন্য ভিড়ে যাওয়ার চেষ্টা করে দেখলাম ভিড়েও সেই ছায়া আমাকে ধরে ফেলছে। স্বপ্ন চার, আজ থেকে 12-13 বছর আগে যে বাসায় থাকতাম তার পাশে খোলা মাঠে পরিচিত একজন মুরব্বী সহ যিনি আমার বন্ধুর নানা কয়েকজন নামাজ পড়ছে, সেই মুরব্বী আমাকে বলে, তুমি এখানে কেন? আমি উত্তর দিই, এমনি। এরপর বলি, ওরা কি জিন? মুরব্বী বলে, হ্যাঁ। এরপর দুইটা জিন নামাজ কন্টিনিউ করলো আর বাকিরা এক দুই রাকাত পর মাঠে শুয়ে পড়লো আর আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। স্বপ্ন হলেও আমার মনে হলো আমি সেখান থেকে বেঁচে ফিরতে পারবো না। স্বপ্ন পাঁচ, আমার মা হাসপাতালের নিচে দাঁড়িয়ে আছে আর উপরে কেউ মারা গেছে। সেখানে সবাই লাশটাকে টর্চার করছে এবং লাশটা চিল্লাচ্ছিল। আমি বসে খাচ্ছিলাম, হঠাৎ কে যেন লাশটা কাফনে মুড়িয়ে আমার সামনে এনে ফেলল। স্বপ্ন ছয়, আমাদের এলাকার বড় এক হুজুর আমাকে তাবিজ দেয়। তাবিজ থাকার পরেও সমস্যা হচ্ছিল। এক রাতে তাবিজ খুলে ঘুমাই, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় আর বাম পাশ প্যারালাইজড ফিল করি। এরপর সুরা পড়ার পর সব ঠিক হয়। স্বপ্ন সাত, আমার বাবা মারা যান 2020 সালে। এরও প্রায় 2.5 বছর পর আমি এই স্বপ্ন দেখি। একটা গন্তব্যহীন রাস্তা যার দুই পাশে অথই সাগর, পেছন থেকে ট্রেন আসছে আর অন্যদিকে হাইওয়ের মতো কিছু। রাস্তাটা এমন যে কেউ হাঁটলে তার মৃত্যু নিশ্চিত, আর পায়ের গোড়ালি অবধি পানি। আশপাশে বিষাক্ত সাপেরা যাচ্ছে। আমার আব্বা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই স্বপ্ন যে রাতে দেখি সে রাতে আমি আয়াতুল কুরসি পরে ঘুমিয়েছিলাম আর মোবাইলে সুরা বাকারা প্লে করে রেখেছিলাম। মাঝরাতে ঘুম ভাঙলে দেখি সুরা বাকারা প্লে হচ্ছে না। স্বপ্ন আট, আব্বা আসছে, জানলার বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরে রশি পাঠিয়েছে। রশিটা নিজে নিজে আমাকে বাঁধছে আর আব্বা রাগান্বিত স্বরে আমাকে বলছে, তোকে নিতে এসেছি, নিয়েই যাব। পরিবারের সবাই বাধা দেবার চেষ্টা করে পারছে না। এইভাবে তিনবার আমাকে রশি দিয়ে বাধা হয়েছিল। এরপর আমি যে আকৃতি দেখতে পাচ্ছিলাম সেটা কখনো দেখিনি বা তার বর্ণনা করানোর সাধ্য আমার নেই। আমি যখন ছোট ছিলাম 3 বা 4 মাস বয়স, তখন আমার মা বারান্দার বাইরে গিয়ে দুধওয়ালার কাছ থেকে দুধ কিনছিল। তারপর আমার মা রুমে এসে দেখল কিছু একটা আমাকে কয়েকবার ঢিল মারল। এরপর আমার মা ভেবেছিল আমি মারা গিয়েছি, কিন্তু আমাকে তোলার পর আমি হাসছিলাম আর আমার পিঠে 5 আঙুলের ছাপ ছিল। আজকে আতঙ্কিত অবস্থায় থাকায় হয়তো সেভাবে গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু যা লিখেছি সবই বাস্তব আর এখানে আমার সাথে ঘটা বিভিন্ন ঘটনাও উল্লেখ করিনি। আজকের ঘটনা অন্য যে কোনো দিনের চাইতে ভয়ানক ছিল। আপনারা কেউ কেউ কল্পনা বা মনের ভুল ভাবতে পারেন, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। যার সাথে ঘটে সেই হয়তো বোঝে। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আমার কি করা উচিত? আমি জানি যারা ভূত গল্প শুনেন তাদের মধ্যে অনেক জানাশোনা মানুষ রয়েছেন। আপনারা যদি আপনাদের মতো করে আমাকে সমাধান জানান তাহলে আমি খুবই উপকৃত হব। কিভাবে আমি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারব? অনিক ভাইকে ধন্যবাদ তার অদ্ভুত স্বপ্নের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করবার জন্য। আশা করছি আপনি এই সমস্যা থেকে শীঘ্রই উত্তরণ করতে পারবেন, সেই কামনাই রাখছি। আর চলে যাচ্ছি পরের গল্পে, শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
বিশ্বাস ও অবিশ্বাস যার যার ব্যক্তিগত মতামত, কিন্তু একেবারে কট্টরভাবে এটা বিশ্বাস করা যে এমন হতে পারে না, এটা বলা মুশকিল। জিন আল্লাহ তাআলার এক প্রকার আত্মাধারী ও মানুষের মতো জ্ঞান ও চেতনাশীল সৃষ্ট জীব। জিনের শাব্দিক অর্থ গুপ্ত, তারা মানুষের দৃষ্টিগোচর নয়। জিন ও ফেরেশতাদের অস্তিত্ব কোরআন ও সুন্নাহর অকাট্য বর্ণনা দ্বারা প্রমাণিত। বর্তমানে এমন অনেকেই আছে যারা বলে জিন বলতে কিছুই নেই। তাদের ধারণা গোটা বিশ্বে যা অনুভব করা যায় বা ছোঁয়া যায় তাই বাস্তব। এই ধরনের চিন্তাধারা নিয়ে চললে শুধু জিন জাতি নয়, বরং অনেক কিছুই এমন আছে যা সরাসরি অভিজ্ঞতা ও পর্যবেক্ষণে ধরা পড়ে না। এমন অনেক রহস্যজনক জিনিস আছে যা বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করতে পারেনি। এর পেছনে আসল রহস্যটা কি? আজ কিছু সত্য ঘটনা বলবো, নামগুলো কাল্পনিক হবে, তবে ঘটনাগুলো কিন্তু সত্যি। আমার নাম নাফিসা। একদিন আমি ও বড় আপু ছাড়া ঘরে অন্য কেউই ছিল না। সেদিন আমাদের দুই বোনের সাথে যা কিছু হয়েছে তার ব্যাখ্যা আমার কাছে নেই, তবে পুরো ব্যাপারটি বলছি। ভাইয়া ও আব্বু আম্মু তিনজনে মিলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেন। কিছু সময় পরে ভাইয়া চলে আসে। আমরা খুবই অবাক হয়ে যাই। ভাইয়া বলে, আমার শরীরটা ভালো লাগছে না তাই চলে এলাম। সত্যিই দেখলাম ভাইয়ার মনে হয় জ্বর এসেছে। ভাইয়ার শরীরটা খুব ব্যথা করছে। ভাইয়া তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়লেন। আমি আর আপু আমাদের রুমে পড়ছিলাম। আমার চুল খোলা ছিল তাই চুল বাঁধার জন্য ক্লিপ আনতে আম্মুর রুমে গেলাম। তখন রাত প্রায় 9টা হবে। আম্মুর রুমে যাওয়ার সময় ভাইয়ার রুমটাও ক্রস করতে হয়। ভাইয়া রুমের দরজা খোলা ছিল এবং ভেতরে অন্ধকার ছিল। আমি যখন ক্রস করছিলাম তখন এক নজর ভাইয়ের রুমের দিকে দিলাম, কিন্তু দেখলাম ভাইয়ার মাথার কাছে এক ছায়া মূর্তি। নিজের চোখের ভুল ভেবে লাইট জ্বালিয়ে দিয়ে দেখলাম ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু অন্য কিছুই দেখতে পেলাম না। ভাবলাম আমারই চোখের ভুল হয়েছে হয়তো। 10:30 হবে তখন। আমরা দুই বোন রাতের খাবারের জন্য রান্নাঘরের দিকে গেলাম। আমার কি জানি মনে হলো আপুকে কথাটা বলি। আমি বললাম, জানিস আপু, আজ এক অদ্ভুত জিনিস দেখলাম ভাইয়ার রুমে। আমার মনে হয়েছে ভাইয়ার মাথার কাছে কোনো মেয়ে মাথা নিচু করে এমন কোনো ছায়া বসে আছে। আপু আশ্চর্য হয়ে বলল, কি বলিস, এমন জিনিস এখন আসার সময় আমি নিজেও দেখেছি। আমি নিজেও তো নিজের চোখের ভুল ভেবে চুপ করে আছি। সে রাতে দুজনে খুব ভয় পেয়ে গেলাম। ভয়ে যাওয়ার পথে ভাইয়ার রুমের দিকে আর দেখলাম না। রাতে তিনকুল ও আয়াতুল কুরসি পড়ে নিলাম, তবে আল্লাহর রহমতে এরপর আর কোনো রকমের ক্ষতি আমাদের হয়নি। এরপরে আরেকটি ঘটনা, 1992 সালের অক্টোবর মাস, আমার মামার সাথে একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটি মামা আমাদেরকে শোনাতে লাগলো। সেদিন আম্মুর সাথে খুব ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে আমি রাগারাগি করে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাই আমার দাদুর বাসায়, কিন্তু ওই সময় তো মোবাইল ছিল না, ওনাদেরকে জানিয়ে যাওয়া হলো না। গিয়ে দেখলাম দাদু আর দাদা ঘরে ছিলেন না, ওনারা আমার ফুফির গ্রামে গিয়েছেন। অন্য কোনো উপায় না পেয়ে একটা হোটেল খুঁজতে লাগলাম। তখন রাত প্রায় 12টা হবে, ভীষণ ক্লান্ত লাগছিল, একটা রুম পেলেই হয়। চট্টগ্রামের একটা পুরনো হোটেলে গেলাম। রিসেপশনে গিয়ে তাদের বললাম একটা শান্ত নিরিবিলি রুম দরকার। ওনারা একটু ইতস্তত বোধ করে বললেন, একটা রুম আছে, তবে মামা বলল, তবে কি, অনেকেই ওই রুম নিয়ে বলেছে ওইখানে নাকি রাত গভীর হলে বিভিন্ন শব্দ এবং কিছু দেখা যায়। আরে ধুর, আমি ওসব বিশ্বাস করি না, আমাকে ওই রুমটাই দিন। ওয়াশরুমে হাত মুখ ধুয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার সময় হবে হয়তো, ঘুম ভেঙে গেল। একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে লাগলাম। আমি ভাবলাম এত রাতে বাচ্চা কোত্থেকে এলো। আমি আবছা ছায়াতে দেখলাম একটা বাচ্চা আমার খাটের নিচ থেকে কান্না করতে করতে বের হচ্ছে। আমি চমকে উঠে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু এরপরে কেউ সেখানে নেই। খাটের নিচে উকি দিয়ে দেখলাম কেউ নেই। নিজের ভুল ভেবে আবার শুয়ে পড়লাম, কিন্তু তখনই আবার দেখতে পেলাম ওই বাচ্চাটি আমার খাটের সামনে বসে খেলছিল আর হঠাৎ করে বারান্দার দিকে চলে গেল। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি ঘরের লাইট জ্বালিয়ে দিলাম এবং দৌড়ে বারান্দার কাছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। পাশের বারান্দায় একজন হুজুর মতো লোক বসে তসবি পড়ছিল। সে আমাকে সালাম দিয়ে বলল, তুমি যাকে দেখেছ তাকে ভয় পেও না, তাকে ভয় পাওয়ার কিছুই নেই, সে তোমার কোনো ক্ষতি করবে না। এবার আমি আরো ভয় পেয়ে গেলাম। কোনো কথা না বলে আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে কোনো মতে হোটেলের নিচের রিসেপশনের কাছে চলে এলাম। সকাল পর্যন্ত আমি ওখানেই বসেছিলাম, কিন্তু সেদিন কি ঘটনা ঘটলো, আমার সাথে কি বা ঘটলো তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। খাটের নিচ থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, সেই দৃশ্য যেন চোখের সামনে কেমন করে ভেসে ওঠে এখনো। ওই ভয় আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। আমি সিফাত, আমি ঢাকার উত্তরাতে থাকি। আমার সাথে যা কিছু হয়েছিল তা আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই, কারণ সত্যটা একদম চোখের সামনে দেখেছি। হঠাৎ খিদে পেয়ে যায়। অনেক রাত করে পড়ছিলাম কিনা, ফ্রিজে গিয়ে দেখি 2টা পেস্ট্রি রাখা আছে। খুশি হয়ে গেলাম, এগুলো খেয়ে পেট ভরে যাবে। হাতটা ধুয়ে আসি, একটা পেস্ট্রি হাতে নিয়ে প্লেটে করে টেবিলে রাখলাম। এমন সময় শুনলাম বাথরুমের কলের শব্দ। গিয়ে দেখি বাথরুমের কলটা খোলা। কলটা বন্ধ করে আমি বাইরে এসে দেখি, এ কি অবাক কাণ্ড, আমার টেবিলে প্লেটে রাখা পেস্ট্রিটা কোথায় গেল? এখানে তো কেউই ছিল না, বাবা মা দুজনেই তো ঘুমোচ্ছে, তাহলে পেস্ট্রি কোথায় গেল? ভাবলাম আমার কোনো ভুল হয়েছে হয়তো, ফ্রিজে রেখে এসেছি। গিয়ে দেখলাম ফ্রিজে কোনো কিছুই ছিল না। এটা কি হচ্ছে? আমি স্পষ্ট দেখলাম 2টো পেস্ট্রি ছিল আর এখন সব গায়েব। মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাই সূরা পড়তে পড়তে আমি আমার রুমে চলে এলাম। পড়া তো দূরের কথা, সেদিন ভয়ে আমার ঘুমই আসেনি। জানি না কি হয়েছিল সেদিন, সকালে মাকে যখন বললাম তখন উনি হেসে বললেন, নিজে খেয়ে আবার বলছিস গায়েব হয়ে গেছে, যত সব। ঘটনা তিন। আমি বেলি, আমার আম্মুর মুখে শোনা এই ঘটনাটি। মিরপুরের একটা নতুন বাসায় উঠলাম আমরা, আমি ক্লাস ফাইভে পড়তাম তখন। আমার বোন আরো ছোট, দু বছরের মতো হবে। সেদিন আমাকে স্কুলে দিয়ে বাবা অফিসে চলে গেল, বাসায় মা আর ছোট বোন একাই ছিল। আম্মু বলতে লাগলো, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ তুল তুলের হাসির শব্দ পেলাম। ভাবলাম তুল তুল বুঝি ঘুম থেকে উঠে গেল। আমি রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম তুল তুল ডাইনিং টেবিলের পাশে বসে খেলছে। আম্মু আমার রুমের ফ্যান বন্ধ করতে এসে দেখে তুল তুল বিছানায় ঘুমোচ্ছে। আম্মু ভয় পেয়ে কেঁপে উঠল। কি দেখলাম, এটা কি ছিল, চোখে বিশ্বাস হচ্ছে না। আম্মু দৌড়ে ডাইনিং টেবিলের ওখানে এসে দেখে ওখানে কেউ নেই। পরে এক সপ্তাহের মধ্যে আমরা ওই বাসাটা ছেড়ে দেই। ভাবতেই কেমন ভয় লাগছে। আমি আসিফ, আমাদের গ্রামে একটা ফার্ম হাউস আছে। পরীক্ষা শেষে কিছুদিন ছুটি কাটাতে গ্রামে গেলাম। সেদিন আমি ঘরে ছিলাম, বাবা মা গেল রাতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছেন। আমাকেও বলেছেন, কিন্তু আমার যেতে ইচ্ছে হলো না। আমি বিছানায় বসে গল্পের বই পড়ছিলাম, হঠাৎ দরজায় শব্দ শুনলাম। খুলে দেখলাম একজন বাবুর্চির মতো লোক দাঁড়িয়ে আছে, হাতে টিফিন ক্যারিয়ার। আমি বললাম, কি চাই? বিদঘুটে একটা হাসি দিয়ে তিনি বললেন, আপনি বিয়েতে গেলেন না তো, তাই আপনার জন্য খাবার নিয়ে এলাম। আমি ভাবছিলাম মা তো আমায় কিছুই বলে যায়নি, মা তো রান্না করে গেছে আমার জন্য। কেন জানি রেগে বললাম, না না আমার এসব লাগবে না, নিয়ে যান। এই বলে আমি দরজাটা বন্ধ করে দিলাম। মা বাবা যখন এলো তখন আমি তাদের সব কিছু খুলে বললাম। তারা তো অবাক হয়ে গেল, কি বলছিস, আমরা তো কাউকে পাঠাইনি। বাবা বলল, দাঁড়াও ওদের বাসায় কাউকে ফোন করে জিজ্ঞেস করি। বাবা কার সাথে জানি কথা বলল, কলটা কেটে, আল্লাহর রহমত আছে তুমি ওগুলো খাওনি। মা বলল, কি হয়েছে, কিছুই বুঝতে পারছি না, খুলে বলো। বাবা বলল, সবাই ভালো করে কিছু জানে না, তবে অনেকের সাথে নাকি এমনটা হয়েছে। এই গ্রামের রাতে কেউ নাকি একা থাকলে এভাবেই করে কেউ খাবার দিতে আসে, আর কেউ যদি খাবারগুলো নিয়ে নেয় তবে তার নিশ্চিত কোনো না কোনো ক্ষতি হয়েছে। কি বলছো বাবা, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা, তাও এই যুগে? এটা বিশ্বাসযোগ্য না হয় হলো না, তবে কেউ যে এসেছিল তা আমি নিজের চোখে দেখতে পেলাম। তার উপর মা বাবা কেউ কাউকে বলেনি, যে আত্মীয়র দাওয়াতে ওনারা গিয়েছেন তারাও পাঠাননি, তবে সে কে ছিল? মা সাথে সাথে ওযু করে আমাকে দোয়া কালাম করে ফু দিয়ে দিল, তুইও দুই রাকাত নামাজ পড়ে নে বাবা, মহান আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কি এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আমি পুতুল, ক্লাস এইটে পড়ি, আমার নানুর বাড়ি রংপুরে। তখন 2017 সাল। নানুর ঘরে আশপাশে তেমন কোনো ঘর ছিল না। নানুর ঘরের সামনে একটা ফুলের বাগান ছিল, পিছনের দিকে একটু দূরে করে একটা ঘর ছিল, কিন্তু ঘরটাতে কোনো মানুষ আছে বলে মনে হয় না। নানু এবার বারবার করে নিষেধ করে দিল রাতে যাতে গান শুনতে শুনতে আমি ছাদে না যাই। আমার মন খারাপ হয়ে গেল, ঢাকা শহরের বন্দি জীবনে ছাদে খোলা আকাশ দেখা একদমই বিরল। গ্রামে এসে শান্ত নিরিবিলি পরিবেশ, তার সাথে গান শুনতে আনন্দই অন্যরকম। কিন্তু আমার অভ্যাস ছিল একটু গভীর রাত করে ছাদে উঠে মোবাইলে গান শোনা, কিন্তু সেদিন নানুর কথাটা শোনা উচিত ছিল আমার। আমি মোবাইলে গান শুনছিলাম, হঠাৎ মনে হলো আরো একটা গান কোথাও বাজছে। আমি মোবাইলের গান বন্ধ করে শুনতে লাগলাম, আওয়াজটি আসছিল নানুর বাড়ির পেছনে একটু দূরে ওই ঘরটি থেকে। এখন রাত একটা বাজে, এ সময় এত মিষ্টি সুরে কে গান গাইছে? আলো দেখা যাচ্ছিল না ঘরটিতে, খুব শীত শীত লাগতে শুরু করল। এক অজানা ভয় যেন আমাকে গ্রাস করে নিচ্ছিল, আশপাশে কেউ আছে মনে হয়, ভয় ভয় লাগছিল। এমন কেন হচ্ছে, আগে তো এমন কখনো হয়নি। আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম। সারা রাত আর ভয়ে ঘুম এলো না, বারবার শুধু সে গানের কথাই মনে পড়ছে। কে গান গাইছিল? সকালের নাস্তার টেবিলে নানুকে জিজ্ঞেস করলাম, নানু তোমার বাড়ির পিছনে কারা থাকে ওই ঘরটিতে? থাকে না, থাকতো, ওরা দিনাজপুরের লোক ছিল, হঠাৎ কি হলো সবাই চলে গেল। আজ দুমাস হলো ওই ঘরে তালা দেওয়া থাকে, কেউ থাকে না এখন, ওদের কাউকে আসতেও দেখা যায় না। নানুর সাথে যে খালাটি থাকে উনি বলে উঠলেন, গভীর রাতে কেউ যদি এ পথ দিয়ে যায়, ওই বাড়ির আশেপাশে যায়, তবে নাকি ভিন্ন ভিন্ন সব শব্দ পাওয়া যায়। আবার অনেকে বলে কাউকে গান গাইতে শোনা গেছে। কিছু তো একটা অশুভ আছে, না হয় বাড়ি তৈরি করে দুমাসের মধ্যে চলে গেল কেন? আমার সাথে কি হয়েছে আমি নানুকে আর বললাম না। সেদিনই বিকালের ট্রেনে আমি ঢাকায় চলে এলাম। সত্যি বিশ্বাস করা কঠিন যতক্ষণ না নিজের সাথে ঘটছে। আমি নৌরিন, আমার স্বামী আজিজ, আমার প্রেগনেন্সির তখন 5 মাস, আমার স্বামী একজন ফরেস্ট অফিসার। এটা কাপ্তাইয়ের ঘটনা, সেখানে মাত্র আমরা নতুন গেলাম। 2 দিন পরে অফিসের একজনের বিয়ের দাওয়াত পেলাম, আমি খুব খুশি হয়ে গেলাম, একটু বাইরে তো বেরোনো যাবে। রাত 9টা হবে তখন, বাইকে করে যাওয়ার ইচ্ছে হলো আমার, কিন্তু কিছু দূর যেতে একটা নিরিবিলি জায়গায় বাইকটা নষ্ট হয়ে গেল। আজিজ বাইকটার কি হয়েছে তা দেখছিল। আমি রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালাম, হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, মা কিছু দেবেন। আমি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠি, দেখলাম ভিক্ষুক, এত রাতে ভিক্ষুক। আজিজও খেয়াল করলো ব্যাপারটা, সত্যি তো এত রাতে ভিক্ষুক কোথা থেকে? আজিজ পকেট থেকে টাকা বের করতে যাবে এমন সময় গাড়িতে করে একজন লোক আসছিল। উনি গাড়িটা নিয়ে আজিজকে বলল, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? জায়গাটা ভালো না, বেশিক্ষণ থাকবেন না। না, গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেল আর এই ভিক্ষুককে। আরে ভিক্ষুক কই, এখানে তো কেউ নেই, লোকটি বলল। ভাই আসুন, আপনার বাইকটি আমি ঠিক করে দিচ্ছি। আজিজ আর আমি খুব হতভম্ব হয়ে গেলাম। লোকটি বলল, আসলে এই জায়গাতে অনেকেই এরকম একজন ভিক্ষুককে দেখেছে, কারো কারো মুখে শোনা ওই ভিক্ষুককে নাকি ভিক্ষা দেওয়ার পরে অনেকের মারাত্মক সব অ্যাক্সিডেন্টও হয়েছে। আমাকে একদিন থামাবার চেষ্টা করেছিল ওই ভিক্ষুক, কিন্তু আমি থামিনি। এত রাতে কোনো ভিক্ষুক থাকতে দেখেছেন কখনো? সেদিন আর আমাদের বিয়েতে যাওয়া হলো না, কারণ হঠাৎ করে আমার শরীর খুব খারাপ লাগছিল। সত্যি ঘটনাটা কি ছিল তা জানি না, তবে কখনো অত রাতে আর বের হইনি। যা কিছু দেখেছি তা অবিশ্বাস করাও যায় না, এখনো আমার মনে পড়ে সেই ভিক্ষুকের চেহারা। ঘটনা 5। আমি শশী। ছোটবেলায় অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, তেমনি আমারও একটা ইচ্ছা ছিল। আমি সব সময় মনে মনে ভাবতাম, ইস, আমি যদি জিন দেখতে পেতাম। তখন তো জানতাম না এমন ইচ্ছা করা উচিত নয়। গ্রামে আমার দাদুর বাড়িতে দাদুর কাছে 2টো গরু ছিল, তখন শীতকাল। গভীর রাতে গরুদের শব্দে সবার ঘুম ভেঙে গেল। দাদু আর করিম কাকা গরু দুটিকে ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করছিল। আমি রুমে এলাম, আমার রুমের জানালার কাছে চোখ যেতেই দেখলাম, হে কি, গরু দুটো আমার জানালার কাছে কেন? গরু দুটো আমার দিকে তাকিয়ে কেমন জানি চিৎকার করছিল। আমি ভয়ে চিৎকার করে রুম থেকে বের হয়ে দাদুদের কাছে চলে গেলাম। গিয়ে দেখলাম গোয়াল ঘরে তো গরু দুটোই রয়েছে, তবে জানালার ওখানে। আমি আসিফ, তখন আমার বয়স 10। দাদু গ্রামে থাকত, তাকে শহরে আসতে বললে সে আসতে চাইত না। অন্য উপায় না দেখে বাবা একজন গ্রামের মহিলা ঠিক করলেন মাঝ বয়সী, ওনার নাম ছিল ময়না। গ্রাম থেকে দাদুর কল এলো, কিছু বুঝলাম না। বাবা তাড়াহুড়ো করে আমাদের নিয়ে গ্রামে চলে গেলেন। এসে শুনলাম ময়না খালা নাকি চলে গেছে, তার শরীর ভালো লাগছে না। মা বাবা ঠিক করলো কিছুদিনের মধ্যে দাদুকে নিয়ে যাবে, ওই কয়টা দিন আমরা এখানেই থাকব। সেদিন একদমই ঘুম আসছিল না, খুব গরম লাগছিল। আমি যখন বাথরুমে যাব বলে উঠলাম, তখন দরজার ফাঁক দিয়ে দেখলাম দাদুর রুম থেকে ময়না খালা বের হয়ে রান্নাঘরের দিকে গেল। আমি ভয় পেয়ে, হারে ময়না খালা তো নেই, তবে উনি আবার কখন এলেন? কি ভেবে আমিও তার পেছন পেছন রান্নাঘরে গেলাম। গিয়ে দেখলাম উনি এক মুহূর্তের জন্য আমার দিকে দেখল এবং হঠাৎ করেই গায়েব। আমি খুব ভয় পেয়েছি, আমুর কাছে এসে আমুকে জোরে জোরে ডাকতে থাকি। আমু বিরক্ত হয়ে বলে, কি হয়েছে, এত রাতে এত চিৎকার করছিস কেন? আমি আম্মুকে বললাম, আমি ময়না খালাকে দেখেছি মা। আপু বকা দিয়ে বলল, ময়না খালা তো বাড়ি চলে গেছে, কোত্থেকে তুই ময়নাকে দেখবি? আমি ভয় পেয়ে আম্মুর পাশে শুয়ে পড়লাম। পরের দিন দুপুরের সময় আমি বসে টিভি দেখছিলাম, টিভির পেছনে একটা আয়না ছিল। আমি দেখলাম আমারই প্রতিচ্ছবি আমার দিকে তাকিয়ে আসছে, কিন্তু তখন আমি হাসছিলাম না। আমি চিৎকার করে মা আর দাদুকে ডাকলাম এবং সব খুলে বললাম। ওনারা কেউ আমার কথা বিশ্বাস করল না। মা বলল, নিশ্চয়ই টিভিতে ভয়ের কিছু দেখেছ, কাল রাত থেকে দেখছি তোমার এসব। কিন্তু আমি আবারও গিয়ে ভয়ে ভয়ে আয়নার সামনে দাঁড়ালাম আর আবারও দেখলাম সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চিৎকার দিয়ে মায়ের কাছে চলে গেলাম। ওই দিন থেকে ঘরে সবার সাথে কিছু না কিছু অদ্ভুত সব ঘটনা ঘটেছে। সে যে বাড়ি ছেড়ে এসেছি আজ অবধি আমরা সেখানে আর যাইনি। শুনেছি আমাদের বাড়ির আশেপাশে কেউ গেলে ভিন্ন ভিন্ন শব্দ শুনতে পায়। কিছু জিনিসের সত্যি কোনো ব্যাখ্যা হয় না, শুধু বিশ্বাস করতে হয়। এটা আমার মামার সাথে হয়েছিল, 1993 সালের ঘটনা। মামা বলল সে রাতে হঠাৎ খুব খারাপ স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। মামার রুমের খাট থেকে সামনের বাসার ছাদটা দেখা যায়, কেউ যেন হাঁটছে এমন কিছু দেখতে পেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে, এত রাতে ছাদে কে হাঁটবে? উঠে জানালার কাছ থেকে আরো ভালো করে দেখতে যাব, অমনি বিড়ালের শব্দ শুনতে পেলাম। আমার পালা বিড়ালের শব্দ শুনে আমি তাড়াতাড়ি অন্য রুমে গেলাম, কিন্তু যে রুমে বিড়ালের থাকার কথা সেখানে বিড়ালটি ছিল না। আমি দরজা খুলে বাইরে গিয়ে দেখি বিড়ালটি উঠানের এক কোণায় গিয়ে বারবার শব্দ করছে। ইতিমধ্যে ঘরের অন্য সবাই উঠে পড়েছে। আমি বিড়ালের কাছে যেতে দেখলাম বিড়ালটি মারা গেছে। মামার কাছে ব্যাপারটি মোটেও ভালো লাগলো না, কারণ এর আগেও মামার আরো দুটো বিড়াল একইভাবে মারা গেছে। সে দুটি বিড়ালও মাঝরাতে চিৎকার করতে করতে মারা গিয়েছিল। কিন্তু মামা যখন ওই ঘরে কেউ আছে কিনা জানতে চাইল, যা জানতে পারে তাতে মামাও অবাক হয়ে যায়। সে বাসার ছাদে মাঝরাতে কাউকে হাঁটতে দেখেছিল, আজ 5 বছর হলো ওই বাসায় কেউ থাকেই না। মামা শহরে থাকতো বলে মামার এই ব্যাপারটা অজানা ছিল, তাহলে ছাদে কাকে দেখলাম? আমি রবি 2014 সালে ঢাকার একটি বাসা ভাড়া নিলাম। আমি একাই ঘরটিতে থাকি। সেদিন 11টার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আমি মোমবাতি জ্বালালাম, জানালা খুলে দিলাম। পূর্ণিমা ছিল, চাঁদের আলোয় একদম ঘর ফকফকা। হঠাৎ রান্নাঘর থেকে শব্দ এলো। আমি গিয়ে দেখি সব ঠিকই আছে, ভাবলাম অন্য ঘরের শব্দ হবে হয়তো। তখনই দরজায় জোরে জোরে শব্দ শুনতে পেলাম, কেউ যেন দরজায় টোকা দিচ্ছে। আমি দরজা না খুলে জিজ্ঞেস করলাম, কে? বাড়িওয়ালা বলল, আরে আমি, দরজা খোলো। তারপর একটু স্বস্তি পেলাম এবং দরজা খুললাম। কিন্তু এ কি, দরজার বাইরে তো কেউ নেই। আমি ভালো করে মোমবাতি নিয়ে দেখলাম, হে কি কাণ্ড, আমি তো ভালোই শুনলাম। বাড়িওয়ালা চাচা বলল, কি হলো এটা? আমি বাড়িওয়ালার গলা স্পষ্ট শুনলাম। আমি কিছুক্ষণ ওনার নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দই নেই। ভাবলাম দরজা খুলতে দেরি হয়েছে বলে চলে যায়নি তো, একটু কল করে দেখি। দরজা বন্ধ করে আমি কল করলাম বাড়িওয়ালার মোবাইলে। সালাম দিয়ে বললাম, চাচা আপনি এসেছেন, আবার চলে গেলেন কেন? আমি দরজা খুলেছি। উনি খুব অবাক হয়ে বলল, কি বলছো, আমি তো চট্টগ্রামে একটা কাজে, আজ দুদিন হলো আমি এখানে এসেছি। চাচার কথা শুনে আমার মুখ দিয়ে আরেকটি শব্দ বের হচ্ছিল না। বাড়িওয়ালা চাচা বলল, আমি আমার ছেলেকে পাঠাচ্ছি। আমি এসব কিছুই ভাবছিলাম না, কি হলো যে আমার সাথে, নিজের কানে শুনলাম আমি। এমন সময় বাড়িওয়ালা কাকার ছেলে দরজায় কড়া নাড়ল। আমি দরজা খুললাম, ওনাকে বললাম, আমি একটু আগে বাড়িওয়ালা কাকার শব্দ শুনেছি। ছেলেটি অবাক হয়ে বলল, কি বলছেন, বাবা তো নেই, বাবা তো চট্টগ্রামে, আর তাছাড়া আপনার সামনের বাসার এরাও গ্রামে গিয়েছে, দেখুন তালা দেওয়া, এত রাতে আপনাকে কে বিরক্ত করতে আসবে, আপনার হয়তো ভুল হয়েছে। ছেলেটির কথা শুনে আমি একদম হতবাক হয়ে গেলাম, কিন্তু ওই দিনের পর থেকে একটা ছায়া আমি প্রায় দেখতে পেতাম। ভয়ে কাউকে কিছু না বলে আমি বাসাটি ছেড়ে দেই, কারণ এসব কথা আসলে কেউই বিশ্বাস করবে না। এরপর তিনি তার নাম ও ঠিকানাটা দিয়েছেন, কিন্তু তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। শুনে এলাম কিছু সত্য ঘটনা। আপনার কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে, তাহলে আর দেরি কেন, দেরি না করে সেগুলো পাঠিয়ে দিন আমাদেরই কাছে। আর পাঠানোর নিয়ম তো সব আপনারা জানেন, ইমেইল করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার ঘটনাগুলো। তো চলুন আর দেরি না করে শুনে ফেলি আজকের পরবর্তী গল্পটি। ততক্ষণ শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, Abbu, shono na.
Ha, bolo ki hoyeche?
Amake ekta bhuter golpo shunabe.
Acha, bhuter golpo shunbe? Cholo, shune ashi. Shadhin Music e bhut golpo.
Oi babu to.
আমি সবসময় বলি মানুষের চাইতে রহস্যময় আর ভয়ঙ্কর পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। ঘটনার শেষে একমতি হবেন আশা করি। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আজ তার খুব মন খারাপ। প্রকৃতির এই শান্ত রূপ পরবর্তী তুফানের আভাস। কিভাবে এক ভয়ঙ্কর অজানা রহস্যময় ঘটনা পুরো একটা পরিবারকে শেষ করে দিতে পারে। নিমিষে শেষ হয়ে গেল পুরো একটা পরিবারের শত স্বপ্ন শত ইচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, কারণ মানুষের বিবেক ও বুদ্ধি দুইটি বেশ ভালো কাজ করে। কিন্তু কিছু খারাপ মানুষ এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে খুব সরল মানুষগুলোকে অনায়াসে শেষ করে দিতে পারে। এজন্য বিন্দু পরিমাণ খারাপও তাদের লাগে না, তারা পুরোপুরি শয়তানের পূজারি হয়ে যায়। ইমন ছাড়াও আরো ছয় সদস্য রয়েছে তার পরিবারে। ইমনের বিয়ের পাঁচ বছর পর আজ পরিবারে খুশির খবর এলো, ইমন বাবা হবে। অফিস থেকে ফেরার পথে ইমন 1 কেজি কালো জাম নিয়ে এলো, কারণ নমির কালো জাম খুব পছন্দ। এটা ঘটনার আগের দিনের কথা। নমির পরিবারে নমির বাবা ও বিধবা ফুপু ছাড়া আর কেউ নেই। এবার অন্য সদস্যদের পরিচয় দিচ্ছি। ইমনের ছোট বোন ইমু ক্লাস 8 পড়ে। বাবা ইলিয়াস সরকারি অফিসের পিয়ন। উনি একটু গম্ভীর স্বভাবের মানুষ, খুব কম কথা বলেন, খুব কম কথা শুনতেও পছন্দ করেন। মা শেফালি খুব ভালো রাঁধুনি এবং বেশ মিশুকে। ইমনের ছোট ভাই রনি বাবার মতো গম্ভীর, কারো সাথে মেশে না, বলতে গেলে সে মিশতেও চায় না। এবার বলি ইমনদের পরিবারের এক পুরনো মহিলা, যে কিনা ইমনের জন্মের পর থেকে ইমনদের ঘরে থাকে, ইমনের বাবাকে বড় ভাই বলে ডাকে, তাই ইমন ও তার ভাই বোনরা সবাই তাকে ফুপু বলে। মহিলা বেশ ভালো, বাজে কোনো কথা বলে না, সকালের নামাজের পর থেকেই কাজ করে, বেশ পরিষ্কার এবং বেশ ভালোই কাজ করে। ওনার নাম রহিমা। গোটা পরিবার এক সুখের সংসার। পাড়া প্রতিবেশীদের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, কারণ ইমনের বাবা প্রতিবেশীদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখতে চান না। তবে শেফালি পাড়া প্রতিবেশীর সাথে খুবই ভালো থাকতে চায়। ছাদে দেখা হলেই খুব হাসি মুখে কথা বলে। সেদিন প্রকৃতির অস্বাভাবিক শান্ত ছিল, যেন কোথাও ভয়ঙ্কর তুফান শুরু হবে। আমি একজন সিআইডি অফিসার, মাত্র জয়েন করেছি। ইমনদের বিল্ডিংয়েই আমি ভাড়া নিয়েছি একটা ফ্ল্যাট। ইমনদের ঘর থেকে বিকট এক চিৎকার ভেসে এলো। এই চিৎকার আমরা সবাই শুনতে পেলাম। আমি তৈরি হচ্ছিলাম অফিসে যাব বলে, কিন্তু এই চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলাম। পাড়া প্রতিবেশী সবাই বেরিয়ে এলো। দৌড়ে গিয়ে যা দেখতে পেলাম তা বর্ণনা করার মতো একদমই নয়। ভয়ঙ্কর এক চিত্র দেখলাম আমি, এক নির্মম হত্যাকাণ্ড। আমি আমার টিমকে খবর দিলাম। আমি যখন আমার টিমকে নিয়ে পৌঁছাই তখন অনেক ভিড় ছিল। ভিড় সরিয়ে ভেতরে যেতেই দেখলাম রনি ফ্লোরে বসে ভয় কাঁপছে। এত ছোট বয়সে সে অনেক খারাপ কিছু দেখে ফেলেছে। পরিবারের অন্য সদস্যদের প্রত্যেকটা শরীরের অংশ খুব বাজে ভাবে কাটা এবং ভিন্ন ভিন্ন জায়গায় পড়ে রয়েছে। পুরো জায়গাটা রক্তাক্ত। একমাত্র রনি ছাড়া বাকি কেউ আর জীবিত নেই এই পরিবারে। এক একজনের শরীরের চিহ্ন ভিন্নভাবে ছড়ানো এক এক জায়গায়। এসব দেখে আমাদের এক অফিসার প্রায় বমি করে দিচ্ছিল। এমন চিত্র অন্তত সবার জন্য সহ্য করা সম্ভব নয়। এটা আমার প্রথম কেস, আর তাতে এমন দৃশ্য দেখে সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু এখানে থেকেই আমাকে কারণটা জানতে হবে। ফরেন্সিক ডিপার্টমেন্টের কাজ চলছে, আমরাও নমুনা সংগ্রহ করলাম। রনিকে আপাতত একজন মানসিক চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। মাত্র 12 বছর বয়স, তার অবস্থা খুবই খারাপ। আর যে সবাইকে মেরেছে সে রনিকে ছেড়ে দিল কেন? যে রহিমা এদের পরিবারে থাকত সে 1 সপ্তাহ আগে গ্রামের বাড়ি গিয়েছে। ওনাকে খবর দেওয়া হলো যাতে সিআইডি অফিসে দেখা করে। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম উনি বছরে 1 বার গ্রামের বাড়িতে যান। গ্রামের এক মুদির দোকানে কাজ করে তার ছেলে। আপাতত আমাদের চোখে সাসপেক্ট হলো সেই রহিমাই, কিন্তু সেটাও খুব একটা জোরালো নয়। কিছু অবাক করা ঘটনা জানতে পারলাম প্রতিবেশীদের কাছ থেকে। ইলিয়াস সাহেব কখনো চাইতেন না প্রতিবেশীরা ঘরে যাক বা আড্ডা দিক। সব সময় প্রতিবেশীদেরকে এড়িয়ে যেতেন তিনি, এমনকি সালামের উত্তরও তিনি দিতেন না। কিন্তু শেফালি খুব মিশুকে স্বভাবের হওয়ায় ছাদে গিয়ে নিজের হাতে বানানো নাস্তা প্রতিবেশীদেরকে খাওয়াতেন মাঝে মধ্যেই, এবং প্রায়ই প্রতিবেশীদের খবরও রাখতেন। রনি এলাকায় কারো সাথেই কথা বলতো না। তার সমবয়সী কোনো ছেলের সাথেও সে মিশত না। বিন্দু পরিমাণ হাসিটুকুও তার মুখে থাকত না। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, তার উত্তর না দিয়ে খুব বিরক্তভাবে তাকাত। বিকেলে মোবাইল হাতে নিয়ে তাকে ছাদে দেখা যেত, কিন্তু ছাদে অন্য কোনো প্রতিবেশীকে যেতে দেখলে সে নেমে চলে যেত। শেফালি অনাথ ছিল, ইমনের এক চাচা থাকে গ্রামে। ওনার সাথে ইমনের বাবার তেমন একটা ভালো সম্পর্ক নয়, তাই যাওয়া আসাও তেমন নেই। সিআইডি অফিস থেকে সেই চাচাকে খবর দেওয়া হলো, ইমনদের ঘর থেকে তিনটি ডায়েরি পাওয়া গেল, একটি ইমনের, একটি শেফালির ও আরেকটি রনির। অবাক্যর বিষয় হল একটা ১২ বছরের ছেলে ডায়েরিতে কথা এত লেখা। আজ দুই দিন হয়ে গেল কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না, কোন রকমের ধারালো অস্ত্র পাওয়া যায়নি ইমনদের ঘরে, ঘরের কোন রকমের জিনিসের কোনোই ক্ষতি সাধন করা হয়নি, প্রতিটি জিনিস ঠিক যেভাবে সাজানো ঠিক সেইভাবেই রয়েছে, কোনো এলোমেলো করা হয়নি। এটা কিভাবে সম্ভব? শুধু রনির চিৎকার শুনেছি সকালে, এতগুলো মানুষ কিভাবে মরল কিন্তু কোনো শব্দ হলো না। ঘরের প্রধান দরজাটা খোলা ছিল, ফরেন্সিক ডাক্তারদের কল এলো, আমরা পুরো টিম সেখানে গেলাম। ফরেন্সিক ডাক্তারদের মতে লাশের শরীরের ভেতরে কোনো রকমের বিষাক্ত বা কোনো রকমের নেশাগ্রস্ত করে ফেলার কিছুই পাওয়া যায়নি। তবে ডাক্তার একটা কথা বলল, ডাক্তার বলল একটু খেয়াল করুন, সবগুলো লাশের চোখ খোলা, কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে জানি কিছু একটা দেখছে তারা, অথবা মনে হচ্ছে যে যে খুনি সে তাদের পরিচিত। ফরেন্সিক ল্যাব থেকে বের হয়ে বাসায় গেলাম, জোহরের নামাজ শেষ করে কেস স্টাডি করতে বসলাম। ওই সময় একটা হাদিস মনে পড়ল, আখিরাত তালাশ করার জন্য আল্লাহ তোমাদের দুনিয়া দিয়েছেন, দুনিয়ার সাথে লেগে থাকার জন্য নয়, নিশ্চয়ই দুনিয়া ধ্বংসশীল আর আখিরাত চিরস্থায়ী। এ হাদিসটি আল বিদায়া ওয়া নিহায়া থেকে নেওয়া। ভাবছি যে বা যারা সবাইকে মারল তারা রনিকে কেন ছেড়ে দিল? অদ্ভুত ব্যাপার, তাকে এখন কিছু জিজ্ঞেস করা যাবে না। এমন সময় মানসিক হাসপাতাল থেকে কল এলো, আমিও আমার টিম সেখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম, খুব কষ্ট হচ্ছে তা লিখতে। রনি নিজের নখের আঁচড়ে নিজের শরীর থেকে রক্ত বের করছে, দেয়ালে লিখছে রক্ত লাগবে। রনির চিৎকারে কানে তালা লাগার মতো অবস্থা, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আপাতত। ডাক্তার আমাদেরকে জানালেন তার মানসিক অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে তাকে কিছুই জিজ্ঞাসা করা যাবে না। কেসটার শুরু থেকে শেষ কিছুই বুঝতে পারছি না, প্রতিটা জিনিস যেন রহস্যের কুয়াশায় হারিয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। পরিবারের সবার মোবাইল থেকে কিছুই পাওয়া যায়নি, কল রেকর্ড চেক করলাম, না সেখানেও তেমন কিছু নেই। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম পরিবারের কাউকে দাওয়াত করা হলে বা পুরো পরিবারকে দাওয়াত করলে এই পরিবারের কেউই সেখানে উপস্থিত হবে না বলে সোজা জানিয়ে দিত। অদ্ভুত ব্যাপার, সমাজে থেকে এত অসামাজিক কিভাবে? কাল রহিমা আসলে হয়তো কিছু জানা যাবে। কিন্তু একটু পরেই কল এলো, কিছু সময় আগে রহিমা হার্ট অ্যাটাকে মারা গেছে। এ কি আবার সেই রহস্যময় কুয়াশা? এমন কেন হচ্ছে? কোনো কিছু জানতেই যাব, অমনি সেই আবার একই জায়গায় এসে পড়ছি, সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। চাকরির প্রথম একটা কেস, সেখানেই ব্যর্থ হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এই নিরীহ মানুষগুলোর কেন নির্মম হত্যাকাণ্ড হলো, এটা আমাকে বের করতেই হবে। এই রহিমাই ছিল একমাত্র সূত্রধর, তার মাধ্যমে ভেতরের অনেক খবর জানা যেত, কিন্তু এখন? আজ ৪ দিন হয়ে গেল এই নির্মম হত্যাকাণ্ডের, কিন্তু এখনো তেমন কোনো সুরাহা করা গেল না। হঠাৎ আমার মনে পড়ল আমাদের বাড়িওয়ালার সাথে একবার দেখা করা উচিত। আমাদের ফ্ল্যাটের মালিক মনসুর সাহেব, ওনাকে জিজ্ঞেস করলাম ইলিয়াস সাহেবকে নিয়ে কিছু বলতে পারবেন বা তার পরিবারকে নিয়ে। উনি আমাকে বললেন আমি ডিটেইল সব কাগজপত্র নিয়ে রাখি কোনো ঝামেলা না হওয়ার জন্য, সেখানে কোনো সমস্যা নেই। তারপরও অফিসার আমি আপনাকে কাগজগুলো দেখাচ্ছি, আমিও দেখলাম কাগজ পরিষ্কার, কোনো ঝামেলা নেই। উনি আমাকে বললেন, ইলিয়াস 2 বছর হলো এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। তার আগে প্রায় 1 বছর ফ্ল্যাটটা খালি ছিল, কেউ ভাড়া নিচ্ছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি গম্ভীর স্বরে বললেন, একটা মেয়ে সুইসাইড করেছিল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। উনি বলতে লাগলেন, এক সদ্য বিবাহিত ভাড়া নেয় ওই ফ্ল্যাটটি। হাসান মানে ওই মেয়েটির স্বামী একটা ব্যাংকে কাজ করত, তাদেরও কাগজে কোনো গোলমাল ছিল না। বেশ ভালো ছিল ছেলেটি, মেয়েটিও। ভাড়া নেওয়ার 6 মাসের মধ্যে শুনতে পেলাম মেয়েটি সুইসাইড করেছে। তখন লোকাল থানা থেকে জানানো হলো স্বামীর সাথে বনিবনা হয়নি, তাই সুইসাইড করেছে, মানে ওই ডিপ্রেশন কেস আর কি। অফিসার, আমি নিজে এখন খুব টেনশনে আছি। একটা দুর্ঘটনা থেকে বের হতে না হতেই আর একটা এত বড় নির্মম হত্যাকাণ্ড, আমার ফ্ল্যাটেও তা আবার। পরপর 2 এমন ঘটনা, আমি নিজেই খুব চিন্তায় আছি। আপনারা তাড়াতাড়ি আর কোনো সমাধান করুন। আমি চলে যাব, উনি হঠাৎ আমাকে ডেকে বললেন, অফিসার নওশাদ, শুনুন, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি প্রতিটা ফ্লোরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, কিন্তু ওই ফ্লোরে সিসি ক্যামেরা 1 ঘন্টাও টেকে না। বেশ কয়েকবার লাগানোর পরও 1 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। যেদিন থেকে মনসুর সাহেবের সাথে দেখা করে এসেছি, সেদিন থেকে একটা জিনিস বুঝতে পারছি, কেউ আমার উপর নজর রাখছে। যেমন সেদিন রাতের কথা বলি, মনসুর সাহেব থেকে বিদায় নিয়ে আমি আমার বাসায় গেলাম। বাসায় আমি একাই থাকি। হঠাৎ রান্নাঘর থেকে বেশ ঝনঝন করে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ এলো। আমি গিয়ে যা দেখলাম, দেখলাম রান্নাঘরে কোনো থালা বাসন পড়ে নেই, সবকিছুই ঠিকঠাক। তাহলে আমি যে শুনলাম তা কি ছিল? স্পষ্ট শুনলাম, ভুল তো শুনিনি। কিন্তু কিছু সময় পরপরই মনে হচ্ছে কোনো একটা ছায়া আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। খুব বেশি চিন্তা করার জন্যই হয়তো এমন ভুল হচ্ছে আমার। ঘুমোতে যাব এমন সময় শুনলাম দরজায় কে জানি নক করছে। আই হোল দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। কে কে ওখানে? কোনো সাড়া শব্দ নেই। এত রাতে কেউ কি আসবে এখানে? কে মজা করতে আসবে এত রাতে? আমি সিকিউরিটিকে ফোন করলাম। কেউ কি এসেছিল? তুমি কি ঘুমোচ্ছিলে? না স্যার, আমি তো ঘুমোচ্ছি না। কই, কেউ তো আসেনি? মেইন গেটে তো তালা দেওয়া। ঠিক আছে, খেয়াল রাখো। নিজেই ভাবছি কি হচ্ছে এসব, একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কেউ, আমি এসবে ভয় পাই না। সকালে নামাজের পরে শেফালের ডায়েরিটা নিয়ে বসলাম। আমি শেফালি, অনাথ আশ্রমে আমার বেড়ে ওঠা। তখন আমার বয়স 15। ইলিয়াস মিয়া প্রায় অনাথ আশ্রমে যাতায়াত করত, আমার থেকে 20 বছরের বড় হবে। আশ্রমের বড় আপার কথায় বিয়েতে রাজি হলাম। কিন্তু বিয়ের পর খেয়াল করলাম এই মানুষটা অদ্ভুত রকম। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তো দূরের কথা, প্রয়োজনের তুলনায় বেশি কথাও বলত না। আমি তার কাছে শুধুমাত্র একটা ব্যবহারের জিনিস ছিলাম মাত্র। কিছু কথা লিখতে পারছি না, গিলে খেতে হচ্ছে। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। এর মধ্যে আমার পেটের সন্তানের পৃথিবীতে আসার সময় হয়ে গেল। সব বাজে চিন্তা বাদ দিয়ে ভাবলাম হয়তো আমি অনাথ, তাই এমন ব্যবহার তার। তাছাড়া দেখলাম সে সবার সাথেই বেশ গম্ভীর, নিজের ভাইয়ের সাথে সে ভালো ব্যবহার করে না। তার বাবার প্রথম ঘরের সন্তান রহিমা, রহিমার স্বামী মারা যাওয়ার পর সে আমাদের কাছে চলে আসে। অনেক কান্নাকাটি করে সে ভাইয়ের কাছে, আবদারও করে। সে বলে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু এখানে আমি সবার সেবা করব এবং থাকব। তাকে শর্ত দেওয়া হলো তার ছেলেকে আনা যাবে না, এমনকি কোনোদিন সে দেখতে আসতেও পারবে না বা বেড়াতেও আসতে পারবে না। সব শর্ত মেনে নিয়ে রহিমা তার ছোট ছেলেটিকে গ্রামে রেখে চলে এলো। আরও শর্ত ছিল, আমার ছেলে মেয়ের কাছে তার আসল পরিচয় দেওয়া যাবে না। রহিমা সেটাও মেনে নিল। অনেকগুলো পৃষ্ঠা খালি। এরপর আবার হঠাৎ একটা লেখা দেখলাম। কষ্ট হয়, ছোট ছেলেটা কেন তার বাবার মতো হল। এরপর পুরো ডায়েরিতে শেফালি আর কিছুই লেখেনি। একদম শেষের পেজে গিয়ে একটা লেখা দেখলাম। খুব তাড়াহুড়ো করে লেখা একটা মোবাইল নাম্বার। আমি নাম্বারটা নিজের মোবাইলে নিয়ে নিলাম। ইলিয়াসকে নিয়ে কিছু তো জানলাম, তবে শুভর ব্যাপারটা এখনো বুঝলাম না। আর শেফালি কিসের ভয়ে ছিল? এই নাম্বারে আজই খোঁজ নিয়ে দেখতে হবে। কত অদ্ভুত মানুষের দুনিয়াতে আছে, তাছাড়া রহিমা এত সব মেনে নিল কেন? নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না যা কিছু আমার ঘরে হচ্ছে। এমন সময় মোবাইলের রিংটোন বেজে ওঠে। এত রাতে কে কল করল? দেখলাম মানসিক হাসপাতাল থেকে ডাক্তারের কল এসেছে। ঘণ্টাখানেক আগে শুভ মারা গেছে, সেটা জানালো আমাকে। কিছু কথা আছে উনি আমাকে ফোনে বলতে চাইলেন না, বললেন আপনি তাড়াতাড়ি চলে আসুন। শুভর লাশটা দেখে বুকটা আঁতকে উঠল। 12 বছরের শিশু, যার কিনা অনেকদিন বাঁচার কথা ছিল, কিন্তু কি এমন জিনিস তার জীবনটা একেবারে শেষ করে দিয়ে গেল বিষাক্ত কিছু অভিজ্ঞতায়। ডাক্তার আমাকে সেই রুমের সিসিটিভি ফুটেজ দেখতে বলল, যে রুমে শুভকে রাখা হয়েছিল। শুভ নিজেই নিজের শরীরের মাংস কামড়ে নিচ্ছিল আর চিৎকার করে বলছিল, সব বাবার জন্য হয়েছে, সব বাবার জন্য হয়েছে। এ পরিবারের আর কেউই বেঁচে রইল না। হঠাৎ আমার মনে হলো শেফালি সেই ডায়েরির নাম্বারটা। আমি তাড়াহুড়ো করে সেই নাম্বারে কল দিলাম। একজন বয়স্ক লোক কল রিসিভ করে বললেন, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিয়ে কাল তার সাথে দেখা করব কিনা জানতে চাইলাম। উনি বললেন, আজকে চলে আসেন, সকালের নামাজের পরে আমি কিছু সময় আপনাকে দিতে পারব। গিয়ে বুঝতে পারলাম উনি একজন মসজিদের ইমাম, একটা মক্তবে পড়ায়। আমি ওনাকে সালাম দিয়ে শেফালির সম্পর্কে, তাদের পরিবারের সম্পর্কে সবকিছুই বললাম। উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি জানতাম এমনটাই হবে, দুনিয়ার লোভে সব শেষ করে দিল ইলিয়াস। আমি ঠিক বুঝতে না পেরে ওনাকে আবার প্রশ্ন করলাম, মানে? ইলিয়াস এক ভণ্ড হুজুরের পাল্লায় পড়েছিল, জিনদের দিয়ে কাজ করানো একটা নেশা ছিল তার। শেফালি আমার কাছে প্রায় এসে কাঁদত এবং বলত, প্রতিকারের উপায় কি? আমি বললাম, তোমার স্বামীকে আটকাও। শেফালি বলল, সেটা সম্ভব না, কিন্তু আমার ঘরে এমন কিছু হচ্ছে যে আমি আর সহ্য করতে পারছি না। আমি তাকে একজন রুকাইয়া করে এরকম এক রাকি হুজুরের ঠিকানা দিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার আগেই তাদের পুরো পরিবার তো শেষ হয়ে গেল। আমি আর কিছু প্রশ্ন করতে যাব এমন সময় কল এল আমার বড় অফিসারের। উনি সরাসরি আমাকে কড়া সুরে বেশ কিছু কথা শোনালেন। বললেন, তোমাকে আজকের পর থেকে এই কেসটার বিষয়ে কোনো রকম তদন্ত করতে হবে না, কেসটা আজকেই ক্লোজ করা হচ্ছে। কিন্তু কেন স্যার? তোমাকে কোনো উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য নই। অফিসার নওশাদ, এখনই এইসব বন্ধ করো। আমি কিছু বলার আগেই হুজুর বললেন, বুঝেছি, চাকরি বাঁচাতে হবে তো? উনি আমার পিঠে হাত দিয়ে বললেন, ভালো থেকো বাবা, এখন সব সময় নামাজ এবং দোয়া দরুদের মধ্যে থেকো। আমি আমার সম্পর্কে, আমার ঘরে যা কিছু হয়েছে তা কিছুই বলিনি ওনাকে। আমি উঠে চলে যাব এমন সময় দাঁড় করিয়ে উনি আমাকে বললেন, তোমার ঘরে বেশ কিছু জিনিস হয়েছে যা খুব আশ্চর্যজনক। আজকালকার ছেলেমেয়েরা এসব বিশ্বাস করে না, তবে এইসব মাখলুক পৃথিবীতে আছে, তাই আমাদের নিজেদের শরীর বন্ধ করার কিছু সুরা পরে রাখতে হয়। খুব হতাশাজনকভাবে আমাকে কেসটা থেকে সরে দাঁড়াতে হলো। এই হুজুর থেকে একটা সত্য জানতে পেলাম, কত শত ঘটনা এমন আছে যা কিনা এইভাবে কিছু মুখোশের আড়ালেই থেকে যায়, অসমাপ্ত। হুজুর বললেন, মহান আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আমাদের আশপাশ এইরকম খারাপ লোকের অভাব নেই, আপনারা সতর্ক থাকুন। ও বলতে ভুলে গিয়েছিলাম, শুভর ডায়েরিতে শুধু লেখা ছিল একটাই কথা, সবকিছু বাবার জন্য হচ্ছে, বাবা কাউকে বাঁচতে দেবে না। আমি নসীম কাদের, আশা করি আমার ঘটনাটি সবারই ভালো লেগেছে। আবারও হয়তো দেখা হবে ভূতকল্পের অন্য কোনো একটা এপিসোডে। আল্লাহ হাফেজ। গল্পতে এই কেসটি অফিসিয়ালি সলভ না হলেও আনঅফিসিয়ালি আমাদের গল্পের প্রোটাগনিস্ট সেটা কিন্তু সলভ করতে পেরেছে, সেক্ষেত্রে তাকে কংগ্রাচুলেট কিন্তু করাই যায়। আপনাদের কেমন লাগলো এই গল্পটি জানিয়ে দিন কমেন্ট করে। আপনারা শুনছেন ভূত গল্প স্বাধীন মিউজিকে, চলে যাচ্ছি পরবর্তী গল্পে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট সব কাদা কাদা হয়ে গেছে। মেইন রোডে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে, মেইন রোড দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। এদিকে ভাইয়ের লাশ কিভাবে গ্রামে নিয়ে যাবে এই নিয়ে টেনশনে পড়ে গেলেন খালিদ। সামনে অ্যাম্বুলেন্সে লাশ, আর পেছনে একটা মাইক্রো গাড়ি করে আত্মীয় স্বজন মিলে প্রায় দশ জনের মতো হবে। অ্যাম্বুলেন্সে চালক সহ খালিদের ছোট মামা রয়েছে, চালকের সাথে সহকারী রয়েছে একজন। মাইক্রো গাড়িতে খালিদ, তার স্ত্রী, মৃত ভাইয়ের স্ত্রী সহ আরো কয়েকজন কান্না করছে। রাস্তা ব্লক হওয়ার কারণে গাড়ি আর সামনে যেতে পারবে না, খালিদ নিচে নামলেন। অ্যাম্বুলেন্স থেকে সহকারী নিচে নামল। সহকারী বলল, স্যার সামনে এগোনোর কোনো ওয়ে নেই, আমাদের ফিরে যেতে হবে। কি? আমি কোনোভাবেই ফিরে যাব না, আমার মা গ্রামে আমার ভাইয়ের লাশ দেখতে চেয়েছেন, আমি যে করেই হোক নিয়ে যাবই। দেখো আশপাশে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। স্যার আশপাশে কোনো রাস্তাই নাই, কাল রাতে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, সব বন্ধ হয়ে গেছে। কত টাকা চাই তোমার? স্যার এটা টাকার প্রশ্ন নয়, আপনিও তো দেখছেন। আচ্ছা শোনো, ওই পাশে একটা জঙ্গল আছে, যতদূর সম্ভব ওই জঙ্গলের পথ ধরে আমরা এই ব্লক অংশ পার করতে পারব। জঙ্গলের কথা শুনে সহকারীর চোখ কপালে উঠে গেল, তার চোখ মুখের রং বদলে গেছে, সব কিছু কালো হয়ে গেছে। সহকারী বলল, স্যার আপনি জানেন ওই জঙ্গলটা অভিশপ্ত, ওখানে শয়তানদের বাস, ওরা মানুষ মারে, মানুষের মাংস খায়। এসব রাবিশ মার্কা কথাবার্তা বাদ দাও, আমি তোমাকে দ্বিগুণেরও বেশি টাকা দেব। যদি জীবনই না বাঁচে তো টাকা দিয়ে কি করব? আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করব। ড্রাইভারকে বলো তাড়াতাড়ি স্টার্ট দিতে, আর ভেতরে গিয়ে বসো, যাও। খালিদের কথায় অনেকটা বাধ্য হয়েই সহকারী গাড়ির ভেতরে গিয়ে বসে, আর চালককে বলে গাড়ি জঙ্গলের পথে নিয়ে যেতে। এই চালক সম্পূর্ণ নতুন, গাড়ি চালানো ছাড়া তেমন কিছুই জানে না, পথঘাটও খুব একটা চেনে না, তাই সহকারী হিসেবে সব সময় একজন সাথে থাকে। অ্যাম্বুলেন্স জঙ্গলের ভেতরে ঢুকতেই সহকারী দোয়া দরুদ সব পড়তে লাগল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর খালিদ লক্ষ্য করলেন যে অ্যাম্বুলেন্সের ছাদের ওপর কিছু একটা আছে। হয়তো কোনো বন মানুষ জাতীয় কিছু হবে, কিন্তু এই জঙ্গলে বন মানুষ এলো কোথা থেকে? বন দফতরের লোকদের ব্যাপারটা জানাতে হবে, কিন্তু তার আগে ওইটা যে বন মানুষই সেটা নিশ্চিত হতে হবে। খালিদ গাড়ি দ্রুত চালিয়ে অ্যাম্বুলেন্সের আগে গেলেন আর অ্যাম্বুলেন্স থামালেন। সহকারী একটু বিরক্ত হয়ে বলল, আবার কি হলো? মনে হয় অ্যাম্বুলেন্সের ছাদের ওপর বন মানুষ রয়েছে, দেখতে হবে। খালিদের কথা শুনে সহকারী ঘাবড়ে গেল আর চিৎকার করে বলতে লাগল, স্যার আপনি গাড়ি থেকে নামবেন না, নামবেন না স্যার, বিপদে পড়ব সবাই। ও ওটা বন মানুষ না, ওটা একটা শয়তান, ওরা নরখাদক স্যার। ধুর মিয়া, তুমি কি পাগল নাকি? এই একটা অ্যাম্বুলেন্স চাইছি আর পাগলের প্রলাপ বকা সহকারী সহ গাড়ি দিয়েছে, তোমার নামে আমি গিয়েই কমপ্লেন করব। স্যার আপনি কমপ্লেন করুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু গাড়ি থেকে নামবেন না প্লিজ। খালিদ গাড়ি থেকে নামলেন। চারপাশে অনেক ঝোপঝাড় আর অন্ধকার। গাড়ি থেকে নামতেই তার পা এক গিরা কাদায় ডুবে গেল। তিনি মুখে এই ছি ছি বলে পা গাড়ির চাকার উপর রেখে পরিষ্কার করলেন। সহকারী ততক্ষণে নেমে পড়েছে। সে বলল, স্যার এখনো কিছুই হয়নি, আপনি প্লিজ গাড়িতে উঠে বসুন, আপনাদের বাঁচানোর দায়িত্ব আমার। তুমি গিয়ে বসো, যাও আমি এক্ষুনি যাচ্ছি বলেই খালিদ ফোনের ফ্ল্যাশ লাইট চালালেন। ফ্ল্যাশ অ্যাম্বুলেন্সের ছাদের দিকে দেওয়ার সাথে সাথে ওনার মোবাইল বন্ধ হয়ে গেল, আলো বন্ধ হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। চলন্ত গাড়ি থেকে জ্যোৎস্নার আলোয় দেখা গিয়েছিল। খালিদ বিরক্ত হয়ে বললেন, এই আলো আছে কার কাছে? গাড়ির ভেতর থেকে খালিদ তার স্ত্রীর ব্যাগ বের করলেন। তার স্ত্রীর ব্যাগে লাইট রয়েছে, তিনি সেই লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের ছাদের উপর দিতেই লাইট অফ হয়ে গেল। এবার তার ভয় হচ্ছে, কি হচ্ছে এসব? তিনি তাড়াতাড়ি গাড়িতে উঠতে যাবেন এমন সময় হঠাৎ কেউ তার পিঠে প্রচণ্ড জোরে চিমটি কাটল। তিনি চিৎকার করে উঠলেন। তিনি পিঠে হাত বুলিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। খালিদ তাড়াতাড়ি গাড়ির ওপর একটা পা রাখলেন আর সাথে সাথে কেউ তার আরেক পা ধরে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। খালিদ জোরে চিৎকার করে ওঠেন। ভেতরে থেকে তার স্ত্রী চিৎকার করে বলল, কি হয়েছে তোমার? অ্যাম্বুলেন্সের ভেতর থেকে সহকারী বলল, ও ওই শয়তানগুলো এসে গেছে, এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না বলেই সে কাঁদতে লাগল। তার কান্না দেখে ভয় পেয়ে চালকও কাঁদতে লাগল। ভেতরে খালিদের ছোট মামাও খুব ভয় পেয়ে গেল। কেউ একজন খালিদের পা ধরে টানছে আর খালিদ চিৎকার করছে। হঠাৎ সবাই দেখল যে একটা বন মানুষের মতো ছায়া খালিদের ওপর ঝাঁপিয়ে পড়ল, হাতটাকে ছিঁড়ে ফেলতে লাগল। খালিদের স্ত্রী এই অবস্থা দেখে জ্ঞান হারালেন। কিছুক্ষণের মধ্যেই খালিদকে ওই জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। তারপর খাওয়া শুরু করল সবার সামনেই। মাইক্রো গাড়ির দরজা বন্ধ করা ছিল, অ্যাম্বুলেন্সেরও দরজা বন্ধ। চালক চিৎকার করে বলতে লাগল, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে বাঁচাও, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। সহকারী পাশ থেকে ধমক দিয়ে বলল, চুপ, না হলে আমরা সবাই মারা যাব। চালক চুপ করে গেল। ওই কালো বন মানুষের মতো ছায়াটা খালিদকে পুরো খেয়ে ফেলেছে। ওখানে আর এক ফোঁটা রক্ত নেই। সবাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মাইক্রোচালক হঠাৎ চিৎকার করে উঠে গাড়ি স্টার্ট দিল। সবাই চুপ করতে বলল, কিন্তু মাইক্রোচালক চুপ করল না, গাড়ি স্টার্ট হলো। চালক ফুল স্পিডে টান দিল। একটু যেতেই একটা গাছের মোটা ডাল এসে গাড়ির উপর পড়ল। গাড়ি বন্ধ হয়ে গেল। চালক ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে লাগলো। একটু যেতেই বন মানুষের মতো অনেকগুলো ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ল আর বিশ্রী শব্দ করতে করতে তাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে খাওয়া শুরু করল। ওই বন মানুষের মতো ছায়াগুলোর নৃশংসতা দেখে খালিদের ছোট মামা জ্ঞান হারিয়ে ফেললেন। সহকারী তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। এদিকে খালিদের স্ত্রী আগেই জ্ঞান হারিয়েছিলেন, তার জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছে না। গাড়িতে খালিদের ছোট মামার এক দুঃসম্পর্কের আত্মীয় ছিল যার নাম মৌলভী হামিদ পাঠান। তিনি একজন কবিরাজ মানুষ, আলেম ও জ্ঞানীও তিনি। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমি জানি এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হবে, সবাই চুপ করো। স্তব্ধ জঙ্গলে তার কণ্ঠস্বরটা তীরের মতো চারদিকে ছড়িয়ে গেল। পরিবেশ খুব ভয়ঙ্কর, সবাই থর থর করে কাঁপছে। এমন সময় এরকম একজন পাশে দাঁড়ালে সবাই বল পায়। মৌলভী হামিদ পাঠান ঘড়িতে দেখলেন রাত প্রায় 2:30 বাজে। তারপর তিনি মাইক্রো গাড়ি থেকে নেমে নিচে আসলেন। তিনি নিচে পা দিতেই ওপাশে অ্যাম্বুলেন্স থেকে সহকারী বলল, হুজুর আপনাকে ওরা মেরে ফেলবে, ওরা খুব ভয়ঙ্কর, দেখলেনই তো, আপনি গাড়িতে উঠুন। তুমি একটু চুপ করো তো বাপু। ঠিক আছে, সহকারী চুপ হয়ে গেল। মৌলভী হামিদ পাঠান অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে দাঁড়ালেন আর সাথে সাথে ভয়ঙ্কর রকমের কিছু আওয়াজ কান ঝালাপালা করে দিল। অ্যাম্বুলেন্সের ভেতর সহকারী কান্না শুরু করেছে, তবে খুব চাপা স্বরে। মৌলভী হামিদ পাঠান এক টানে অ্যাম্বুলেন্সের দরজা খুললেন আর চিৎকার করে বললেন, এই শয়তান, তোদের খাবারের ব্যবস্থা করেছি, আমাদের যেতে দে। বলেই তিনি অ্যাম্বুলেন্সের ভিতরের লাশের পা ধরে এক টানে বের করে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। সবাই অবাক হয়ে গেল। মৌলভী সাহেবের বয়স এখন প্রায় 50-এর ওপর আর এই বয়সে ওনার শরীরে এত জোর। লাশটা দূরে গিয়ে ছিটকে পড়ল। কিছুক্ষণ পর ওই আগের মতো অনেকগুলো অবয়ব এসে ঝাঁপিয়ে পড়ল লাশটার ওপর। অন্ধকারে কিছুই দেখা না গেলেও বুঝতে কোনো অসুবিধেই হচ্ছিল না। ওই অবয়বগুলো লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার শব্দ এদিক থেকে শোনা যাচ্ছে। হাড় আর মাংস খাওয়ার কচমচ শব্দে সবার শরীর রি রি করে উঠছে। মৌলভী হামিদ পাঠান তাড়াতাড়ি এসে গাড়িতে বসলেন আর বললেন, ড্রাইভার গাড়ি চালাও। মাইক্রো গাড়ির চালক গাড়ি চালানো শুরু করল। এদিকে সহকারী অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে চলল। গাড়ি ফুল স্পিডে চলছে, পেছনে ফিরে তাকানোর সময় বা সাহস কারোই নেই। হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ হল, মনে হয় ওই দৈত্যগুলো নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। মৌলভী হামিদ পাঠান জোরে চিৎকার করে বললেন, কোনো অবস্থাতেই যেন গাড়ি না থামে, গাড়ি চলবে। অন্ধকারে সামনের সব কিছু ভেঙে চুরে দিয়ে গাড়ি শেষ পর্যন্ত মেইন রোডে উঠে আসে আর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার সবাই জোরে জোরে কান্না শুরু করে দেয়। মৌলভী হামিদ পাঠান সবাইকে ধমক দিয়ে বললেন, সবাই চুপ, আমরা এখনো নিরাপদ স্থানে আসিনি, ওরা এখানেও আসতে পারে। পাশ থেকে খালিদের স্ত্রী বলল, কি বলছেন চাচা, কি বলছেন এসব? আমি একদম ঠিক বলছি, আমরা এখনো নিরাপদ নই, তাই একদম চুপ। ঠিক আছে, আর কাঁদবো না। সবাই চুপ হয়ে গেছে। মৌলভী হামিদ পাঠান সহকারীকে অ্যাম্বুলেন্স থামাতে বললেন আর বললেন, তুমি খালিদের ছোট মামাকে নিয়ে এই গাড়িতে এসো। কেন হুজুর? কথা কম, তাড়াতাড়ি এসো, এখনই আসছি। সহকারী আর খালিদের ছোট মামা অ্যাম্বুলেন্স থেকে নামতেই অদ্ভুত রকমের একটা অনুভূতি হয় তাদের। তাদের মনে হতে লাগলো কেউ যেন তাদের দূর থেকে দেখছে, আবার মনে হতে লাগলো কেউ যেন তাদের দিকে দৌড়ে আসছে। খালিদের ছোট মামা খাটো মানুষ, বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। মৌলভী হামিদ পাঠান বললেন, তাড়াতাড়ি এসো। খালিদের ছোট মামা গাড়িতে উঠে বসল, আর সহকারী বলল, আর অ্যাম্বুলেন্সের কি হবে? অ্যাম্বুলেন্স এখানেই থাকবে। না না হুজুর, অ্যাম্বুলেন্স ছাড়া গেলে আমার চাকরি থাকবে না, আমি এটা পারবো না। জীবন আগে নাকি চাকরি আগে? জীবন তো আগে, কিন্তু চাকরি ছাড়তে পারবো না। সহকারী গাড়িতে উঠতে ইতস্তত করছিল, হঠাৎ মৌলভী হামিদ পাঠান চমকে উঠলেন। তিনি চারপাশে বারবার তাকাচ্ছেন। তিনি ব্যস্ত হয়ে বললেন, তুমি তাড়াতাড়ি ভেতরে এসো, ওরা কিন্তু এসে গেছে, তাড়াতাড়ি। সহকারী পেছনে তাকালো আর দেখল অনেকগুলো ছায়া তার দিকে উড়ে উড়ে আসছে। ছায়াগুলো দেখতে ওই বন মানুষের মতোই, ভয়ে তার পা ওখানেই জমে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড়ে আসেন। তিনি গাড়িতে এক পা দিতেই ওই ছায়াগুলো তার আরেক পা ধরে জোরে টান দেয়। এক টানে তার শরীর মাঝখান বরাবর দু টুকরো হয়ে যায়। এক টুকরো গাড়ির ভেতরে চলে আসে, আর এক টুকরো ওই ছায়াগুলোর কাছে। গাড়ির সবাই একসাথে ভয় চিৎকার করে উঠল। ড্রাইভার এই নৃশংসতা দেখে জানালা দিয়ে বমি করে দিল। মৌলভী হামিদ পাঠান সহকারীর লাশের বাকি অংশ গাড়ির বাহিরে ফেলে দেয় আর ড্রাইভারকে বলেন, গাড়ি চালাও। ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি চালাতে লাগলো। ভয়ে তার চোখে পানি চলে এসেছে, সে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ গাড়ি ব্রেক ফেল করে একটা গাছের সাথে ধাক্কা দেয়, ড্রাইভারের মাথায় লাগে, সে জ্ঞান হারায়। আর বাকিদেরও হালকা আঘাত লাগে, সবাই ভয়ে থম মেরে গেছে। পেছন থেকে কেউ একজন বলল, এবার আমাদের কি হবে? মৌলভী হামিদ পাঠান বললেন, কিছুই হবে না, আমরা ওই শয়তানদের এরিয়া ছেড়ে এসেছি। সবাই এবার কান্নাকাটি শুরু করে দিল। এই ঘটনা ঘটে গেছে তা প্রায় 50 দিন আগে, তাও এখনো ভয়ে কেউ ওই জঙ্গলে পা রাখে না। পুরোটাই ফলস ছিল, আমার তো মনে হয় এটা কোনো চোরাচালানকারীদের কাজ। না খোকা বাবু, তুমি জানো না তাই এটা তুমি বলছো, আমি এতক্ষণ যা যা বলেছি সবই সত্য। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে অদ্ভুত এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছি আমি আর আমার কলিগ সাইবা সুলতানা। এসে এখানে জঙ্গলটা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে বসলাম। বৃদ্ধ দোকানদারের সাথে কথা বলতে বলতে কথায় কথায় জঙ্গলের প্রসঙ্গটা টেনে আনলাম, কিন্তু তারপর বৃদ্ধ দোকানদার যা বলল তাতে তো পিলে চমকানোর মতো অবস্থা। সাইবা বলল, আচ্ছা চাচা, তাহলে খালিদের পরিবারের বাকি সদস্যরা সবাই কোথায়? তারা কি পুলিশের কাছে যায়নি? কোনো তদন্ত হয়নি? তদন্ত কি হবে খুকি, পুলিশ কি আর শয়তান বা প্রেতাত্মাকে ধরতে পারে? আচ্ছা কাকা, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। আচ্ছা এবার তাহলে আমরা উঠি। ঠিক আছে, আবার এসো কিন্তু। অবশ্যই। আমি আর সাইবা উঠে গেলাম। চারপাশে আরো ঘোরাঘুরি করে জঙ্গলটা সম্পর্কে আরো কিছু তথ্য বের করলাম। সবাই জঙ্গলটা সম্পর্কে নেগেটিভ মত প্রকাশ করেছে। সবার মতে জঙ্গলটা অভিশপ্ত, রাতে নাকি ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, আবার কেউ কান্না শুরু করে দেয়, মাঝে মাঝে মারামারি আওয়াজও কানে আসে। আমরা একটা পাকা রাস্তা দিয়ে হাঁটছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি। সাইবা বলল, আমাদের একবার ওই জঙ্গলে কিন্তু যাওয়া উচিত। চলো একবার ঘুরেই আসি। আমি আর সাইবা ওই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম সাইড দিয়ে মেইন রোড, আর রোডের ডান পাশে জঙ্গলটা। শুরুর দিকে খুব একটা ঘন না, ভিতরে আস্তে আস্তে ঘন হয়েছে। আমি কোমরে গুঁজে রাখা বন্দুকটা বের করলাম আর সাইবাকেও বের করার জন্য ইশারা করলাম। তারপর পা টিপে টিপে এগুতে লাগলাম দুজনে। দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি। হঠাৎ জঙ্গলের ভিতরে মাটি কাঁপতে লাগলো, মানে ভূমিকম্পের মতো। সাইবা বলল, এটা কি হচ্ছে? বুঝতে পারছি না, তুমি সাবধানে থাকো। ওইটা কি? সাইবা চিৎকার করে উঠল। আমি ওইদিকে তাকালাম আর থমকে গেলাম। একটা কালো ছায়ার মতো কিছু এদিকেই আসছে। ছায়াটা অনেকটা বন মানুষের আকৃতির। আমি সাইবাকে বললাম, পালাতে হবে, পালাও। সাইবা দৌড়াতে লাগলো, আমিও দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে দৌড়াতে পেছনে কয়েকটা গুলিও ছুটেছিলাম, কিন্তু ওগুলো কালো ধোয়ার মতো ছিল, গুলি লাগলো না। সাইবা বলল, গুলি পরে করবে, আগে পালাও। পালাতে পালাতে হঠাৎ আমাদের সামনেও ওই রকম কিছু এসে দাঁড়িয়ে পড়ল, খুবই ভয়ঙ্কর দেখতে। সাইবা চিৎকার করে উঠল। আমি বললাম, চিৎকার করো না। দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে। সাইবা ভয় পেয়ে যায়, আমিও ভয়ে ভয়ে কয়েক ধাপ পিছিয়ে যাই। খুব বেশি অন্ধকার হয়ে গেছে চারপাশ, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা গেল। আমি আর সাইবা দৌড়াতে লাগলাম। পেছনে কিছুই দেখা যাচ্ছে না, তবুও বোঝা যাচ্ছে যে কেউ আমাদের পেছনে আছে। আমি একটা গাছের নিচে এসে দাঁড়ালাম, সাইবাও আমার পাশে দাঁড়ালো। হঠাৎ গাছের ওপর থেকে কিছু আমাদের গায়ে পড়তে লাগলো, তরল জাতীয় কিছু। আমি হাত দিয়ে বুঝতে পারলাম আঠা জাতীয় কিছু একটা। এটা হাতটা নাকের কাছে আনতেই সারা শরীর ঝনঝনিয়ে উঠল। হে, এটা তো টাটকা রক্ত। আমি ওপরে তাকালাম, দেখলাম একটা সাদা সাদা দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সাইবাকে বললাম, পালাও। আমরা আবার পালানো শুরু করলাম। সামনে কি আছে কিছুই জানি না, শুধু দৌড়েই যাচ্ছি। হঠাৎ কিছুর সাথে একটা ধাক্কা খেলাম। আমার মনে হলো যে সাইবা আমার পাশে নেই। আমি চারপাশে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আমি খুব ভয় পেয়ে গেলাম। সাইবা কোথায় গেল? ওকে আবার ওই ছায়াগুলো ধরে ফেলল না তো? আমি ভয়ে ভয়ে চারপাশে দেখছি। হঠাৎ সাইবার চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা মনে হয় এদিকেই আসছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ও পথ হারিয়েছিল। আমরা আবার পালানো শুরু করলাম। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সামনে দুটো ভয়ঙ্কর চোখ ভেসে উঠল। ডান দিকে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি একটা ভাঙা গাছের ডালের সাথে উষ্ঠা খেয়ে পড়ে গেলাম। সাইবা অন্ধকার হওয়ায় আমাকে দেখতে পেল না। আমি আবার উঠতে যাব, এমন সময় দেখি আমার ঠিক উপরে একটা কালো ছায়া ভাসছে, চোখ দুটো সাদা, আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। ভয়ে আমার মনের ভেতরে ধুক ধুক করছে। ওই কালো ছায়াটা আমার গলার দিকে হাত বাড়ালো। ওই হাতটাও খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু ওই হাতটা যেই আমার গলা স্পর্শ করলো, জোরে একটা কাঁপুনি দিয়ে উড়ে চলে গেল একটু দূরে। আমি চমকে উঠলাম। কি হলো এটা? চারপাশ আলোকিত হয়ে গেল। আমি দেখলাম সাইবা ওই দূরে দাঁড়িয়ে চারপাশে দেখছে। আমায় দেখতে না পেয়ে পেছনে তাকালো আর বলল, কি হচ্ছে এসব? এখনই তো অন্ধকার ছিল। আমি চারপাশে দেখলাম, আর ওই ছায়াগুলো নেই। তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, এখানে আমার গলায় একটা তাবিজ রয়েছে। ওই তাবিজটা আমার মা ছোটবেলায় আমার গলায় বেঁধে দিয়েছিল। ওই শয়তানগুলো এই তাবিজ ছুঁতে পারেনি। এখন তাহলে এই অভিশপ্ত জঙ্গলটাকে শেষ করে দেওয়া যাবে। আমি তাড়াতাড়ি সাইবার দিকে দৌড়ে এলাম। সাইবা ভয় পেয়ে যদু মধু হয়ে গেছে। আমি আর সাইবা তাড়াতাড়ি এ জঙ্গল থেকে বের হয়ে আসলাম। আমি যে ওই শয়তানগুলোকে তাড়ানোর উপায় পেয়েছি, সেইটা আমি সাইবার কাছ থেকে লুকিয়ে রাখলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। সাইবা বলল, আমি আর জীবনেও এই জঙ্গলে আসছি না, চাকরি থাকলে থাকবে, নতুবা ছেড়ে দিয়ে বিয়ে করব। কেন জঙ্গলে আর কেন আসবে না তুমি? একবার যা বাঁচা বেঁচেছি, তারপর কি আর কেউ এখানে আসে? আর হেড অফিসে কি বলবো? বলবো অল ক্লিয়ার, মানে মানে কোথাও কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, যে মানবে না এসে দেখে যাবে। তোমার কথায় যুক্তি আছে, তাহলে সেই কথাই রইল, কেসের ফাইল হবে অল ক্লিয়ার। আমি আর সাইবা ফিরে এলাম, ফাইল জমা দিলাম। বড় স্যার তো কোনো মতেই অল ক্লিয়ার মানবেন না। অবশেষে সাইবা স্পষ্টভাবে বলে দেয় যে বিশ্বাস না হলে আপনি নিজে গিয়েই দেখে আসুন, তারপর বিশ্বাস করেছেন। আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিলাম, একটা কাজ আছে। আমি আমার এক বন্ধুকে ফোন করলাম, আমার সেই বন্ধুর নাম রাজা। রাজা একজন কবিরাজ এবং তার সাথে একজন তান্ত্রিকও বটে। আমি তাকে সব ঘটনা বললাম আর আমার সাথে সেই জঙ্গলে যেতে বললাম। রাজা এ সকল শয়তান, ভূত, জিন এসব নিয়ে গবেষণা করতে পছন্দ করে। আমি আর রাজা অভিশপ্ত সেই জঙ্গলে গেলাম। রাজা জঙ্গলটা দেখেই কিছু বুঝতে পারল। সে বলল, এই জঙ্গলে একাধিক শয়তান রয়েছে। আমি কিছুই বললাম না। রাজা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকে গেল, আমিও রাজার পেছনে পেছনে গেলাম। আমার গলায় তাবিজ থাকায় আমার খুব একটা ভয় হল না। কিছুক্ষণ পর রাজা আমাকে বলল, এটা নরখাদকদের জঙ্গল, এখানে ওদের বাস, ওদের থামানোর কোনো উপায় নেই, ওরা শয়তান। তো ওরা কি এইভাবে এখানেই থাকবে? ওদের আমি আমার তন্ত্র শক্তি দিয়ে বেঁধে ফেলব, ওরা এই জঙ্গলে গাছে মাটিতে বন্দী হয়ে থাকবে। ঠিক আছে, তাই করো। রাজা তার কাঁধের ব্যাগ থেকে একটা কঙ্কালের খুলি বের করল, খুলির উপর কিছু ভয়ঙ্কর চিহ্ন রয়েছে। রাজা মুখে অদ্ভুত রকমের কিছু বলতে লাগল আর সাথে সাথে চারপাশে অন্ধকার নেমে আসলো। আমি ভয় পেয়ে গেলাম, ওই শয়তানগুলো আবার আসবে। রাজা একটুও বিচলিত হল না, কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা বন মানুষের মতো ছায়া উড়ে এসে রাজার গলা চেপে ধরল। রাজা মুখে আর ওই মন্ত্র বলতে পারছে না। রাজা ব্যাগ থেকে একটা ধুলোর মতো কিছু বের করে ছুঁড়ে মারল, ওই ছায়াগুলোর শরীরে আগুন জ্বলে উঠল, ওরা মুখ দিয়ে খুব বিশ্রী রকমের আওয়াজ বের করতে লাগল আর জোরে জোরে আওয়াজ করছে ওরা। আমি শেষে দুহাত দিয়ে আমার কান চেপে ধরলাম। হঠাৎ কোথা থেকে একটা ছুরি উড়ে এসে আমার গলার পাশ দিয়ে চলে গেল আর সাথে সাথে আমার গলা থেকে তাবিজটা খুলে নিচে পড়ে গেল। আমি বিষয়টা বুঝতে পারার সাথে সাথে নিচে তাকিয়ে তাবিজটা তুলে নিতে চাইলাম, কিন্তু তার আগেই একটা নরখাদক আমার কাছে চলে আসলো, ভয়ঙ্কর হাতে আমায় চেপে ধরল। রাজা ওই ধুলোর মতো জিনিসটা আমার দিকে ছুঁড়ে মারল আর ওদের শরীরে আগুন জ্বলে উঠল। আমি দৌড়ে কিছুটা দূরে সরে গেলাম। একটু পরেই দেখি আস্তে আস্তে আলো বাড়তে লাগল, সবগুলো শয়তান অদৃশ্য হয়ে গেল। রাজা বলল, আমি ওই শয়তানদের বেঁধে ফেলেছি, ওরা আর কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি তো, অবিশ্বাসের কোনো কারণ নেই। আমি আর রাজা ওই জঙ্গল থেকে ফিরে এলাম আর আমিও কিছুটা নিশ্চিন্ত হলাম যে আর ওখানে কোনো ঝামেলা হবে না। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে লাশ নিয়ে, বড় একটা গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে আছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলল, ওই জঙ্গল দিয়ে যাওয়া যায়, গাড়ি ওদিক থেকেই নিচ্ছি। কেউ কিছু বলল না। কিছুদূর যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ছাদের উপর কিছু একটা জোরে ধাক্কা খেল। ড্রাইভার তাও সামলাতে না পেরে একটা গাছের সাথে অ্যাম্বুলেন্স লাগিয়ে দিল। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা ভেঙে গেছে, পেছনে লাশের সাথে আত্মীয় স্বজন আছে, সবাই বেশ ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎ কয়েকটা কালো বন মানুষের মতো ছায়া পুরো অ্যাম্বুলেন্স ঘিরে ফেলে। ড্রাইভার ওদিকে অজ্ঞান হয়ে গেছে, সবাই ভয়ে চিৎকার করতে লাগলো। ওই ছায়াগুলো চারপাশ থেকে অ্যাম্বুলেন্সে ধাক্কা দিতে লাগলো। লাশের ছেলে সবুজের কান্না করার মতো অবস্থা, সে তার বাবার লাশ ধরে বসে আছে। হঠাৎ প্রচন্ড একটা ধাক্কায় লাশের পা অ্যাম্বুলেন্সের বাহিরে চলে গেল, আর একটা কালো ছায়া পা ধরে জোরে টান দিল। টান দেওয়ার সাথে সাথে লাশটা মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে দুদিকে পড়ে গেল। ওই ছায়াগুলো কচমচ করে লাশটা খেতে শুরু করল। অ্যাম্বুলেন্সের ভিতর সবার অবস্থাই খারাপ। প্রিয় শ্রোতা, আমি এই গল্পের লেখক রিমন হোসেন ধূমকেতু। রাহাত ভাই, গল্পটি সমাপ্ত এই কারণে করলাম কারণ আমি একটু ফেঁসে আছি, কয়েকদিন সময় লাগবে হয়তো বের হতে। তবুও আপনি বলতে পারেন যে রহস্যের সমাধান তো হলো না। এবার তাহলে আমি ভূত গল্পের শ্রোতাদেরকে বলি, এটা ভূতের গল্প, আর ভূতের গল্পে রহস্যের সমাধান হয় না, সমাধান হয় হরর থ্রিলার গল্পে। আমার ঘটনাটা ভালো লাগলে ভূত গল্পে সবাইকে শেয়ার করবেন। সবাই ভূত গল্পের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে। আমরা শুনে এলাম নরঘাতক গল্পটি। প্রিয় শ্রোতা, আপনাদের কি মনে হয়, গল্পের প্রোটাগনিস্ট নায়ক এবং তার বন্ধু রাজা, তারা কি ওই জঙ্গলের সেই অভিশপ্ত নরখাদক দলকে আসলে আটকাতে পেরেছিল? যদি আসলে আটকাতে পেরে থাকে, তাহলে লাস্টের যে সিকোয়েন্সটা আমরা শুনলাম একটু আগে, সেটার কারণ কি? হয়তো ওই ঘটনার পরে আরো কোনো ঘটনা বা সেই ঘটনার রেশ রয়ে গিয়েছিল, হয়তো আমরা ইন ফিউচারে সেই ঘটনাটাও জানতে পারবো, সেই আশা রাখছি। তো এই লেখকের সাথে আমিও কিন্তু একমত, আমার মতে শুধুমাত্র ভূতের গল্পই নয়, এছাড়াও অন্য যত ধরনের গল্প রয়েছে সেগুলোর মধ্যেও কিছু গল্প কিন্তু থেকেই যায় যেগুলোর সমাপ্তি আমাদেরকে তেমন একটা প্রশান্তি দেয় না, সেক্ষেত্রে সেসব গল্প অসমাপ্ত থাকাই শ্রেয়। তো আর কথা না বাড়াই, চলুন শুনে আসি পরের গল্পটি। শুনতে থাকুন ভূত গল্প স্বাধীন মিউজিকে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে, চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আমি আদনান সামির। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, সেটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি। দাদু আমাকে ঘটনাটি যেভাবে বলেছে, আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করেছি। ঘটনা লেখায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু হচ্ছে মূল ঘটনা। মুক্তিযুদ্ধের কয়েক বছর আগের কথা, বয়স তখন আমার 19-20। সংসারের হাল ধরতে পশ্চিম পাকিস্তানে পাড়ি দিয়েছিলাম। সেখানে করাচিতে একটা পোশাক কারখানায় চাকরি জোটে আমার, ভালো বেতনের চাকরি, সবকিছু ঠিকঠাকই চলছিল। কোম্পানিতে দুপুরে খাবার বিরতি ছিল 12-2 পর্যন্ত, ফলে আমরা খেয়ে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারতাম। একদিন খাবার শেষে একটা গাছের নিচে বসে আছি আমি। ভাই, আগুন হবে? মাথা তুলে দেখলাম সাদা শার্ট পরা সুশ্রী একজন যুবক দাঁড়িয়ে, বয়সে আমার সমান বা দুই এক বছরের বড়। গলায় তুলসী মালা দেখে বুঝলাম হিন্দু মানুষ। আমি পকেট থেকে বের করে দেয়াশলাই দিলাম। সে একটা বিড়ি জ্বালিয়ে আমার পাশে বসল। ছেলেটির নাম বলেছিল দীপক। সেও আমাদের কোম্পানিতে চাকরি করে। কিছুক্ষণ কথা বলে বুঝলাম তার বাড়িও আমাদের জেলায়, ফলে সেদিনের পর থেকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, ভালো বন্ধুও বলা যায়। সেদিনের পর থেকে ছেলেটির কথাবার্তা, আচার আচরণ আমাকে সব সময় মুগ্ধ করত। কাজ শেষেও আমরা প্রায় সময় একসাথে চলাফেরা করতাম। এভাবে প্রায় অনেক দিন কাটল। একদিন দুপুরের ঘটনা, কারখানা থেকে একটু দূরে একটি বটগাছের নিচে আমরা খাবার খাচ্ছি আর মাঝে মধ্যে দু একটা কথা বলছি। হঠাৎ খেয়াল করলাম সে খাবার নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বমি করল। সেদিনের পর থেকে তার অবস্থা প্রায় খারাপ হতো। 10-12 দিন পর কারখানায় তার আশা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন প্রায় সে বিছানায় শুয়ে থাকে। শরীর একদম কুচকুচে কালো হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে প্রচণ্ড জ্বর আসত। জ্বরের বেগে কি সব বিড়বিড় করত, মন্ত্র পাঠের মতো। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। জোর করে কিছু খাওয়ালে কোনোদিন রক্ত বমি করত। সবাই মিলে ডাক্তার বৈদ্য অনেক দেখিয়েছি কিন্তু কোনো কাজের কাজ হচ্ছিল না। ছেলেটিকে দেখলে অনেক মায়া হতো, দুঃখে আমার বুক ভাসত, কি ছেলে কি হয়ে গেল। বলতে লজ্জা নেই, তার এহেন অবস্থা দেখে আমি মাঝে মধ্যে মেয়ে মানুষের মতো লুকিয়ে কান্না করতাম। প্রবাস জীবনে সে যে ছিল আমার প্রথম বন্ধু, আমার কত দুঃখের সঙ্গী হয়েছিল সে, তার ইয়ত্তা নেই। একদিন মনে মনে ঠিক করলাম এখানে আর না, তাকে নিয়ে দেশে ফিরে যাব, ওইখানে ভালো কবিরাজ দেখাবো। যেই ভাবা সেই কাজ। দেশে এসে তার পরিবার পরিজন অনেক চিকিৎসা করিয়েছিল, কয়েকবার সাথে আমিও ছিলাম। এক কবিরাজ বলেছিল তার দিকে এক ডাকিনীর কুনজর পড়েছে। এই ডাকিনী অতি ভয়ঙ্কর, তার থেকে রেহাই পাওয়া দুষ্কর। সেই কবিরাজ রাঙামাটির একজন মস্ত তান্ত্রিকের সন্ধান দিয়েছিল। তাকে বাঁচানোর শেষ চেষ্টায় আমরা পাড়ি দিলাম রাঙামাটি। সেই তান্ত্রিকের আস্থানা খুঁজে বের করতে বেশি সময় লাগল না। টিলার উপর একটি ছোট্ট ঘরে তান্ত্রিক মহাশয়ের আস্থানা। বাড়ির আঙিনায় প্রবেশ করে দেখলাম জটাধারী এক সাধু বাবা বসে আছেন, হাতে গলায় রুদ্রাক্ষমালা। অনুমান করলাম ইনি সেই জন যার সন্ধানে এত দূর এসেছি আমরা। আমার সাথে ছিল আমার বন্ধু ও তার বড় ভাই আর তার এক কাকা। জটাধারী বাবার মূর্তি দেখে উগ্র মেজাজি মনে হলেও কথা বলে বুঝলাম তিনি অত্যন্ত শান্তশিষ্ট একজন ব্রাহ্মণের ছেলে। তিনি আমাদের সামনের ঘরে বসতে বলে ভেতরে চলে গেলেন। ঘরটি পরিপাটি করে গোছানো। খাটের উপরে দেয়ালে কয়েকটি কালী মূর্তির ভয়ঙ্কর ছবি। খাটের সামনে একটা চেয়ারে দীপককে বসালাম। তার একটু দূরে আমরা একটা তক্তপোষে বসলাম। পুরো ঘর জুড়ে একটি অতি মিষ্ট গন্ধ। পরিবেশ যতই শান্তশিষ্ট হোক, আমার মনে এক অজানা আতঙ্ক। বাকিদের দেখলাম নির্ভয়ে বসে রয়েছে। কিছুটা সাহস নিয়ে আমিও শক্ত হয়ে বসলাম। ভেতর থেকে নারী কণ্ঠ শুনে বুঝতে পারলাম অন্দরে একটি সুখী পরিবারের বাস। অবশ্য ঘর দেখে প্রথমে আমি অনুমান করেছিলাম পুরুষ মানুষকে দিয়ে আর যাই হোক ঘর গোছানো হয় না, গোছালেও তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণ পর মহাশয় আমাদের কাছে আসলেন। খাটের উপর বসে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে অতি মনোযোগ সহকারে দীপকের আপাদ মস্তক দর্শন করলেন। তার চেহারায় স্পষ্ট গম্ভীরতার ছাপ। খাটের মাথার দিকে মাটির দেওয়াল খোদাই করা একটা আলমারি, সেখানে কিছু পুরনো বই সাজানো। বয়সের ভারে বইগুলো তামাটে বর্ণ ধারণ করেছে। সেখান থেকে খুঁজে একটা বই নিয়ে তিনি ধুলো ছেড়ে পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগলেন। পুরো ঘর জুড়ে শুনশান নীরবতা, মাঝে মধ্যে শুধু তান্ত্রিকের পৃষ্ঠা উল্টানোর খচখচ আওয়াজ। দীপকের দিকে চোখ দিয়ে দেখলাম সে মাথা নিচু করে বসে আছে। একবার সন্দেহ হল সে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ এভাবে চলার পর তান্ত্রিক মুখ তুললেন। তার গুরু গম্ভীর কণ্ঠস্বর ঘরের সকল নীরবতা ভেঙে চুরমার করল। তিনি বলতে লাগলেন, যতটুকু বুঝতে পেরেছি তার উপর কোনো এক ভয়ঙ্কর অপদেবীর কুনজর, এবং এও বুঝতে পারছি এই ডাকিনী থেকে সহজে রক্ষা পাওয়া যাবে না। এরপর দেখলাম দীপকের বড় ভাই তান্ত্রিকের হাত ধরে প্রায় কান্না করে অনুনয় বিনয় করতে লাগলেন, যেভাবেই হোক আমার ভাইকে বাঁচান। এমন দৃশ্য দেখলে চোখ অন্যদিকে ফেরাতে হয়, না হয় নিজের অশ্রু গড়িয়ে পড়ার লজ্জা লুকানো যায় না। আমিও তাই করলাম, খোলা দরজা দিয়ে বাহিরে তাকিয়ে আছি। তান্ত্রিক আমাদের আশ্বাস দিলেন আর দীপকের হাতে একটি মাদুলি পরিয়ে দিলেন। আগামী 7 দিন পর অমাবস্যা, সেদিন আমাদের আবার আসতে হবে। তান্ত্রিক জানিয়ে দিয়েছেন সেদিন হয়তো ডাকিনীর বিনাশ, নয়তো দীপকের ভবলীলা সাঙ্গ। দেখতে দেখতে 7 দিন কাটল। তান্ত্রিকের দেওয়া মাদুলিতে কোনো কাজ হয়েছে বলে মনে হলো না। আমরা 4 জন সকাল সকাল রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখলাম উঠানের এক কোণে একটি 4 কোণা আকারের উঁচু আসনে তান্ত্রিক চোখ বুজে বসে আছেন। পরে জানতে পারলাম সেটি পঞ্চমুণ্ডির আসন। মাথার জটা খোলা, চুল থেকে বেয়ে টপটপ করে পানি পড়ছে, মনে হয় সদ্য স্নান সেরে এসে বসেছেন। কিছুক্ষণ পর চোখ খুললেন, আমাদের ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো। আমার চোখের সামনে আবার সেই রহস্যময় ঘর, পরিচিত মিষ্টি সুঘ্রাণ। আমরা আগের মতো একইভাবে বসা, পর্দার আড়ালে কেউ একজন চায়ের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে। জল খাবার শেষে তান্ত্রিক মহাশয় তার ভারী কণ্ঠে বলতে শুরু করলেন, কিছুক্ষণ পর রোগীর মঙ্গলের উদ্দেশ্যে আমি একটি যজ্ঞ করব, আর সন্ধ্যার পর চূড়ান্ত কাজ শুরু করব। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। যজ্ঞ শুরু হবার পর দীপকের শরীর আরো খারাপ হতে লাগলো। দাঁড়ানো বা বসে থাকার ক্ষমতাটুকু তখন তার লোপ পেয়েছে। একসময় আমরা তাকে শুইয়ে দিলাম। বিকেলবেলা তান্ত্রিককে দেখলাম পঞ্চমুণ্ডির আসন সাজাচ্ছে। তার সামনে আরো একটি আসন, তবে এটা ত্রিকোণ। অনুমান করলাম এখানে দীপককে বসানো হবে। দেখতে দেখতে সন্ধ্যা এসে উপস্থিত হল। বাড়ির মেয়েদের বলা হল যাতে কেউ বাড়ির বাহিরে পা না দেয় যতক্ষণ না তিনি পরবর্তী নির্দেশ দেন। এবার দেখলাম তান্ত্রিকের সাথে আরো একটি ছোকরা কাজ করছে। পঞ্চমুণ্ডির বাহিরে 4টি কলা গাছ লাগানো হল। চাল, নারকেল, জবা ফুল, ডিম, কাঁচা ঘাস, সিঁদুর, ঘি, আগরবাতি, মোমবাতি, আরো কত জানা অজানা উপকরণ দিয়ে 4দিক সাজানো। দেখতে দেখতে অমাবস্যার অন্ধকার ঘনিয়ে এলো। তান্ত্রিক মহাশয় নতুন গেরুয়া জামা পরে পঞ্চমুণ্ডির আসনে বসলেন। তার ঠিক সামনে আগুন জ্বালানো হল। আগুনের পাশে দীপককে বসানো হল। আমরা 3 জন হাত কয়েক দূরে বসেছি। আমাদের চারপাশেও গণ্ডি কাটা হল, যত কিছু হোক বের হওয়া যাবে না। ছোকরাকে দেখলাম তান্ত্রিকের পাশে বসে তার হাতে হাতে জিনিসপত্র যোগান দিচ্ছে। এরপর তান্ত্রিকের মন্ত্র পাঠ শুরু হল। দীপক মাথা নিচু করে বসে আছে। তার সামনে রান্না করা কিছু খাবার রাখা হল। মন্ত্র পাঠ চলছে, কিন্তু দীপক খাবার খাওয়া দূরে থাক মাথাও তুলছে না। তবুও সমানে তান্ত্রিক একের পর এক মন্ত্র পাঠ করে যাচ্ছেন, কিন্তু দীপকের কোনো সাড়া শব্দ নেই। বুঝতে পারলাম ডাকিনী তান্ত্রিকের দেওয়া নৈবেদ্য গ্রহণ করবে না, সে অত্যন্ত রাগান্বিত। তান্ত্রিক আরো উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন। এবার আগুনে ঘি আহুতি শুরু হল। যতবার ঘি আহুতি দিচ্ছে ততবারই দীপক কেঁপে উঠছে। এবার দেখলাম দীপকের নিঃশ্বাস ভারী হল, সেও একজন দক্ষ সাধকের মতো সাধনার ভঙ্গিতে নড়ে চড়ে বসেছে, মাথা কিন্তু তখনও তোলেনি। তান্ত্রিক ঘন ঘন ঘি আহুতি দিতে লাগলেন। এবার দেখলাম তান্ত্রিকের আসল রূপ। দীপকের শরীরে থাকা অপদেবীকে কথা বলানোর জন্য তান্ত্রিক এক প্রকার গালি দেওয়ার মতো উচ্চ স্বরে সংস্কৃত ভাষায় কিসব বলতে লাগলেন। সেবার নিজ চোখে দেখলাম ডাকিনী লীলা। হঠাৎ চারদিকে জোরে বাতাস বইতে শুরু করল, যজ্ঞের আগুন প্রায় নিভু নিভু। আমরা তিনজন প্রায় একে অপরকে আশ্রে পিস্ত্রে জড়িয়ে আছি। ছোকরা তান্ত্রিকের পাশে ভয়ে কাঁপছে, তান্ত্রিক তখনও সমানে মন্ত্র পাঠ করে যাচ্ছেন। হঠাৎ কাছেই কোথায় যেন কান ফাটা বজ্রপাত হল, আমার প্রাণ প্রায় গলা অবধি বের হয়ে চলে এসেছিল। এত কিছুর পরও তান্ত্রিক বসে নেই, তিনি একের পর এক আহুতি দিচ্ছেন আগুনে। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, ঝড়ের ধাক্কায় তান্ত্রিকের সাজানো সব লণ্ডভণ্ড হয়ে গেল, তিনি প্রায় পঞ্চমুণ্ডির আসন থেকে ছিটকে পড়লেন, আগুন নিভে চারিদিকে ছড়িয়ে পড়ল। এরপর কয়েক মুহূর্ত কিভাবে কাটলো আমার ঠিক মনে নেই। আমি দেখলাম তান্ত্রিক আবার আগুন জ্বালিয়ে আসনে বসেছেন, আর দীপক অট্ট হাসি হাসছে। সে কি ভয়ঙ্কর হাসি, যেন কোনো নরকের প্রাণী স্বর্গের শীতল জল হাতে পেয়েছে। অবশেষে দেখলাম তান্ত্রিকের দেওয়া নৈবেদ্য ডাকিনী গ্রহণ করে কিছুটা শান্ত হয়েছে। সে যাত্রায় তান্ত্রিক ডাকিনীকে পরাজিত করে এবং এও বলেছিল যে কোনোদিন এই ডাকিনী আবারও আসবে। দীপকের হাতে একটি তামার বালা পরিয়ে দিলেন তান্ত্রিক। কয়েক সপ্তাহ পর আমি দীপকের কাছে গিয়েছি, সে এখন প্রায় সুস্থ। সেদিন অনেকক্ষণ ছিলাম তার সাথে, বোধহয় শেষ দেখা তার জন্যই। এরপর মুক্তিযুদ্ধ শুরু হল, একটি বছর আমাদের আর দেখা সাক্ষাৎ হয়নি। দেশ স্বাধীন হবার পর শুনি আমার সাথে দেখা হবার কয়েক সপ্তাহ পর সে আত্মহত্যা করেছে। মনের ভিতর হঠাৎ মোচড় দিয়ে উঠল, মনে হলো আমার মনটা বড় থেকে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এই ছিল আমার দাদুর মুখে শোনা ঘটনা, জানি না কতটা সত্য বা মিথ্যে আছে ঘটনায়। আশা করি সবারই ঘটনাটি ভালো লেগেছে। সমীর ভাইকে অসংখ্য ধন্যবাদ তার দাদুর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই ঘটনাটি বেশ ভালো লেগেছে, শ্রোতারের কেমন লাগলো তা জানানোর জন্য তো কমেন্ট বক্স রইলই। আপনারা শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলুন শুনে আসি পরের গল্পটি।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ছি। এই ঘটনাটি রাইটার হানাফ হোসেন মুশফিকের লেখা। ভূত গল্প মুশফিক ভাইয়ের কাছ থেকে ঘটনাটি নিয়েছেন। আশা করি মুশফিক ভাইয়ের লেখা ঘটনাটি সবারই ভালো লাগবে। শুরু হচ্ছে মূল ঘটনাটি। শুয়ে শুয়ে ফোনে ফেসবুক চালাচ্ছি, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, আর কয়েকদিন মাত্র ছুটি আছে। তারপরে আবার সেই ক্লাস শুরু হয়ে যাবে। সবাই ডিসেম্বরের ছুটিতে ঘুরতে যায়, কিন্তু অতিরিক্ত ভিড় থাকার কারণে আমি কোথাও যাইনি এবার। হঠাৎই আমার সামনে চার বছর আগে পোস্ট করা আমারই একটা ছবি ভেসে আসে, যেখানে আমরা তিন বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। আমার ঘুরতে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু ওই ছবিটা দেখে কেন যেন মনে হলো ঘরে থাকতে থাকতে আমি কেমন যেন হয়ে যাচ্ছি। গত দুই বছর আমি কোথাও যাইনি, এমনকি নিজের গ্রামের বাড়িতেও না। এসব ভাবতে ভাবতে হঠাৎই আশিক আমাকে টেক্সট করল, কিরে তামিম কি করছিস? এই তো শুয়ে শুয়ে ফোন চালাচ্ছি। আচ্ছা পাশা ভাইয়ের দোকানে চলে আয়, সবাই আছে এখানে। তামিম এমনিতেও ঘরে বসে বোর হচ্ছিল, তাই ও বলল, আচ্ছা ঠিক আছে আসছি। বিছানা থেকে উঠে গায়ে একটা সোয়েটার দিয়ে চলে গেলাম পাশা ভাইয়ের দোকানে। সেখানে আতিক ও আশিক রয়েছে। হুট করে সবাইকে দেখে মনে পড়ে গেল সেই কক্সবাজার ট্যুরের কথা। আসলে আতিক দেশের বাহিরে থাকে, অনেকদিন পর এলো দেশে। অনেকদিন পর সব বন্ধুরা আবার একত্রিত হলাম, চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডাটা বেশ জমে উঠল। গল্প করতে করতে এক পর্যায়ে আমি বললাম, আচ্ছা দোস্ত অনেকদিন পর একসাথে হলাম, মনে আছে আগে আমরা সবাই মিলে কত জায়গায় ট্যুরে যেতাম? আতিক বলে উঠল, হ্যাঁ রে খুব মিস করি সেই দিনগুলো, চল তাহলে আরেকবার স্মৃতিচারণ করে আসি। মানে সবাই অনেকদিন পর একত্রিত হয়েছি, আবার কবে না কবে হই বলা যায় না, চল কক্স থেকে একটা ট্যুর দিয়ে আসি, এই সময় তো ওখানে অনেক ভিড়। আরে আমরা দূরে কোনো হোটেল নিব না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে চল তাহলে। সবাই যাওয়ার জন্য রাজি হয়, তারা ঠিক করে আগামীকাল রাতের গাড়িতে যাবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। আগামীকাল রাত ১১টায় সবাই ফকিরাপুল বাস কাউন্টারে একত্রিত হয়। গাড়ি রাত ১২টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৬টায় তাদের বাস কক্সবাজার এসে পৌঁছায়। তারা নেমে প্রথমেই একটা হোটেল খুঁজতে থাকে, কিন্তু অতিরিক্ত মানুষ হওয়ার কারণে কোনো হোটেলই খালি ছিল না। তামিম হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর ১২টা বেজে গিয়েছে, কিন্তু এখনো তারা কোনো হোটেল পায়নি। তখনই আশিক বলে উঠল, আরে ধুর এই সমস্যার জন্যই আসতে চাই নাই, এখন থাকবো কোথায়? আশিকের চিৎকার চেঁচামেচি শুনে এক সিএনজি চালক আমাদের কাছে এসে বলল, স্যার কি হোটেল খুঁজতেছেন, থাকবার লাইগা? আশিক লোকটার দিকে তাকিয়ে বলল, আমার বাপের একটা পুরনো হোটেল আছে, সেখানেও সব রুম ভরে গিয়েছে কিন্তু একটা রুম খালি আছে, আপনারা যদি একটু বেশি টাকা দেন তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি। তখন সবাই একে অপরের দিকে তাকায়। তামিম তখন বলে ওঠে, আচ্ছা চলেন, আমাদের এখন আর কিছুই করার নেই। সিএনজি চালক তাদেরকে তার গাড়িতে উঠতে বলে। প্রায় ৪০ মিনিট পর তারা একটা দোতলা পুরনো বাড়ির সামনে এসে থামে। বাড়িটির গেইটের উপর পুরনো একটা বোর্ডে লেখা, হোটেল মারিয়া। হোটেলের ভেতরে ঢুকেই বুঝলাম হোটেলটা সম্পূর্ণ বুকিং। আসলেই তো হলো, এক বৃদ্ধ হয়তো হোটেল মালিক হবে সে এসে বলল, কি চাই? আমরা ঢাকা থেকে বেড়াতে এসেছি কিন্তু হোটেল পাচ্ছিলাম না, তাই আপনাদের এখানে আসা। আমাদের এখানেও কোনো রুম নেই, অন্য কোথাও যান। এই কথা শুনে আশিক রীতিমতো খেপে গেল, মানে আমাদেরকে বলা হয়েছে যে এখানে একটা রুম খালি আছে? তখনই সিএনজি চালক এসে সেই বৃদ্ধ লোকটিকে সাইডে নিয়ে যায়। তারা কি যেন ফিসফিস করে বলছে। এদিকে আতিক বলে, এখন রুম না পেলে কি যে একটা অবস্থা হবে, দেখি কি হয়। এরপর সেই সিএনজি চালক আমাদের কাছে এসে বলে, স্যার আপনাদেরকে উপরের একটা রুম দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? রুমের ভাড়া ৮০০ টাকা, কিন্তু আপনাদের ১৫০০ টাকা দিতে হবে। আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম ভাড়া বেশি লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন সেই বৃদ্ধ লোকটি পাশে থাকা একটি লোককে ডাক দিয়ে বলল, ধরেন ৬ নম্বর রুমটা খুলে পরিষ্কার করে দেয়, হঠাৎই সেই লোকটির মুখে আতঙ্কের ছাপ উঠে যায়। না স্যার, আমি পারুম না, এই কাম আমি করতে পারুম না, বৃদ্ধ লোকটি রাগান্বিত কণ্ঠে বলে। আচ্ছা, লাগবে না তোর পরিষ্কার করা, আমি করতেছি। ব্যাপারটা দেখে আমরা বেশ অবাক হয়ে গেলাম, কিন্তু কেউ বেশি একটা পাত্তা দিলাম না, কারণ অবশেষে অনেক কষ্টে একটা রুম তো পেলাম। আমাদের নিচে বসিয়ে বৃদ্ধ লোকটি সেই রুমটি পরিষ্কার করে নিচে নেমে আমাদের হাতে চাবি দিয়ে দিল, আর ওই লোকটিকে বলল, নরেন, এইবার যা ওনাদের রুমে দিয়ে আয় অন্তত। লোকটি তাও কেমন জানি করছিল, কিন্তু এই পাশে নিষেধ করেনি। আমাদের ব্যাগ কাঁধে নিয়ে সে দোতলায় নিয়ে গেল আমাদের। আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, দোতলায় তিনটা রুম, অথচ দুই রুমের দরজা একদম নতুন, আরেকটা রুমের দরজা অনেক পুরনো কাঠের দরজা। দরজার গায়ে একটা বোর্ড ঝুলছে যেটার গায়ে লেখা রুম নাম্বার 6। লোকটি আমাদের ব্যাগগুলো দরজার সামনে রেখে দিল, তার মুখে আতঙ্কের ছাপ। আমি জিজ্ঞেস করলাম, আপনাকে সেই তখন থেকেই দেখছি এই রুমের কথা শোনার পর কেমন যেন করছেন, ব্যাপারটা কি বলুন তো? লোকটা পুরো কথা না শুনেই তাড়াতাড়ি করে হেঁটে নিচে চলে গেল। আমরা কিছুই বুঝলাম না, মনে করলাম হয়তো লোকটার মানসিক সমস্যা আছে। এরপর আমরা ভেতরে ঢুকলাম, কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। রুমটাকে মাত্র পরিষ্কার করা হয়েছে, তাও দেখে মনে হচ্ছে কয়েক যুগ ধরে এখানে কেউই ঢোকেনি। আশিক গিয়ে বারান্দার পর্দা সরিয়ে দরজা খুলতেই দেখে কি অপরূপ সুন্দর দৃশ্য। সমুদ্র সৈকত দেখা যাচ্ছে আমাদের বারান্দা থেকে, নির্জন নিরিবিলি একটা জায়গা। আমি ও আতিক বারান্দায় চলে আসলাম, সবাই সিগারেট ধরিয়ে তুলে বসে এই অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। তখনই আতিক বলে ওঠে, আচ্ছা, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস, এই হোটেলে শুধুমাত্র আমাদের রুমেই বারান্দা আছে, আর কোনো রুমে কিন্তু বারান্দা নেই। আতিকের কথা শুনে আমরা সবাই পাশে তাকিয়ে দেখলাম, আসলেই এই দোতলা বিল্ডিং এ শুধুমাত্র আমাদের রুমেই বারান্দা আছে। তখনই সেই নরেন নামের লোকটি এসে ডাক দিল আমাদেরকে, স্যার। পেছনে তাকিয়ে দেখি সে আমাদের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। রুমে ঢোকার আগে আশিক হোটেল মালিককে কিছু টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করে দিতে বলেছিল, তাই সে নিয়ে এসেছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এত তাড়াতাড়ি সকাল ঘনিয়ে দুপুর হয়ে গেল। নরেন খাবারটা দিয়েই হুট করে চলে গেল। সমস্ত চিন্তা মাথা থেকে বাদ দিয়ে খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম। হঠাৎই আমার ঘুম ভাঙল সমুদ্রের জোরে জোরে আশ্রয় পড়া ঢেউয়ের শব্দে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 3টা ছুঁই ছুঁই করছে। দুপুরবেলা শুয়ে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। আশিক ও আতিক শীতে কাচুমাচু হয়ে ঘুমাচ্ছে, আমি একটু রাতের আবহাওয়া উপভোগ করার জন্য বারান্দায় গেলাম। দরজা ধাক্কা দিতে বুঝলাম এতক্ষণ দরজা খোলা ছিল। ধাক্কা দিয়ে দরজাটা খোলার সাথে সাথেই কেমন যেন একটা হিমশীতল বাতাস আমার পাশ কেটে চলে গেল। কি আশ্চর্য ব্যাপার, দিনের বেলা জায়গাটা যেমন না সুন্দর ছিল, এখন ঠিক ততটাই ভয়ঙ্কর লাগছে। আশেপাশে কুয়াশায় ছেয়ে গেছে, তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলোতে সমুদ্রের ঢেউগুলো চিকচিক করছে। হঠাৎ তখন আমি খেয়াল করলাম কোনো একটা আবছা ছায়া বীচ থেকে সমুদ্রে নামছে। কি ব্যাপার, এত রাতে সে কেন এখানে, এত নির্জন একটা জায়গায়? আমি আশেপাশে তাকালাম, আমাদের হোটেলের পেছনেই ঝাউবন। না, আশেপাশে কোনো একটা প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই, তাহলে সে কে? ভালো করে খেয়াল করলাম তার লম্বা চুল দেখা যাচ্ছে, অর্থাৎ সেটি কোনো মেয়ে হবে। কিন্তু সে পানিতে কেন নামছে? তখনই কেউ একজন আমার পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখে। ভয়ে হালকা করে চেঁচিয়ে উঠি, তাকিয়ে দেখি আশিক। কি রে দোস্ত, কি করছিস এখানে? আরে না, এখানে বাতাস খেতে আসছিলাম। কিন্তু দেখ, ওই মেয়েটা এত রাতে কেন পানিতে নামছে? কই? একি আমি তাকিয়ে দেখলাম সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে একটা জায়গা থেকে চলে যেতে পারে? আরে দোস্ত, বিশ্বাস কর, ওখানে একটা মেয়ে ছিল এতক্ষণ। পাগল, কি তুই হইছস নাকি আমি? এই কুয়াশার রাতে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে যদি কেউ থেকেও থাকতো তাহলে কি তাকে এখান থেকে দেখা সম্ভব ছিল নাকি? আয় শুয়ে পর, কাল সকাল সকাল ঘুরতে বের হব। আমিও ব্যাপারটাকে আমার মনের ভুল ভেবে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়লাম। সারাদিন বেশ মজা করলাম। রাতে ফিশ বারবিকিউ খেতে খেতে রাত প্রায় 11টা বেজে গেল। সুগন্ধা সি বিচে রাত 11টা কিছুই না, কিন্তু আমাদের হোটেল যেখানে ছিল সেই জায়গাটা অনেক নির্জন হওয়ার কারণে সেখানে রাত 11টা মানে অনেক রাত। আমরা একটা সিএনজিতে করে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। অন্ধকারে আমরা সিএনজিতে একজন আরেকজনকে দেখতে পারছিলাম না। চালক কোনোরকম লাইট চালিয়ে ধীরে ধীরে চলছিল। অবশেষে আমরা হোটেলে পৌঁছালাম। পৌঁছে দেখি নরেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ঢোকার সাথে সাথে সে মেইন গেট লাগিয়ে আমাদের বিদায় দিয়ে চলে যায়। আমরা সবাই শুয়ে পড়ি। শীতের কারণে রাতে আমার ঘুম ভেঙে যায়। বুঝতে পারলাম আশিক নেই। কয়েকদিন আগেই ওর এনগেজমেন্ট হয়েছে, হয়তো বারান্দায় ভাবির সাথে কথা বলছে। এরপর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি। চোখগুলো ঘুমে একদম লেগে আসছিল। কোনোরকম চোখগুলোকে হালকা করে খুলে ওয়াশরুমে যাই। ফ্রেশ হবার শেষে হাত ধোয়ার সময় খেয়াল করি আয়নায় রক্ত দিয়ে লেখা লিভ মি অ্যালোন, অর্থাৎ আমাকে একা ছেড়ে দাও। হুট করে মাথাটা ঝাঁকুনি দিয়ে চোখটা ভালো করে ডলা দিয়ে খেয়াল করি সেখানে কিছুই নেই। এরপর আমি আশিককে খোঁজার জন্য বারান্দায় গেলাম, কিন্তু সেখানেও ও নেই। এরপর আমি আবারও ঘন কুয়াশার মধ্যে দেখতে পেলাম সেই মেয়েটিকে, কিন্তু এইবার মেয়েটি যেন আমার দিকে ফিরে রয়েছে। অন্ধকারে ওর চেহারা আমি বুঝতে পারছি। বড় বড় লাল টকটকে চোখ কেমন যেন এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি দিয়ে রয়েছে। আমি এটা দেখে এক দৌড়ে বিছানায় আতিকের কাছে এসে ওকে ঘুম থেকে ডাকতে লাগলাম। দোস্ত, হে দোস্ত, ভাই উঠে দেখ, ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আতিক কোনোরকম চোখ খুলল। কথার জবাব দেওয়ার আগেই ও যা দেখলো তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। সিলিংয়ে একটা কালো জামা পরা মেয়ে আবছা, যার চোখ দুটো লাল, আতিকের দিকে তাকিয়ে অদ্ভুত এক শয়তানি হাসি হাসছে। এটি দেখে আতিক চিৎকার দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। তামিম সাথে সাথে রুমের লাইট জ্বালিয়ে দেয়, কিন্তু তখন তারা উপরে সিলিংয়ে কাউকেই দেখতে পায় না। ওরা বারান্দায় যায়, কিন্তু ওখানেই কাউকে দেখতে পায় না তারা। তখন আতিক বলে, আশিক কোথায়? হোশিট, কি আশিক কোথায়? এ কথা বলতে না বলতেই তারা আশিকের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে ছাদে গিয়ে দেখে আশিক নিচে পড়ে রয়েছে, ওর পা মচকে উল্টে রয়েছে। রাতেই আমরা আশিককে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসি। অবশ্য অ্যাম্বুলেন্স ভাড়াটা সেই হোটেল মালিকই দিয়েছিল। হাসপাতালে আশিক 3 দিন কোমায় ছিল। ওর জ্ঞান ফেরার পর ওর থেকে জানতে পারলাম সেদিন ওর সাথে কি ঘটেছিল। ও বলা শুরু করল, আমি সেদিন রাতে বারান্দায় তোর ভাবিকে কল করেছিলাম, কিন্তু কেন জানি বারবার নেটওয়ার্কে সমস্যা দিচ্ছিল, তাই আমি ছাদে চলে যাই। সেখানে কথা বলতে বলতে এক পর্যায়ে সমুদ্রের দিকে চোখ পড়তেই দেখি একটা মেয়ে পানিতে নেমে যাচ্ছে। আমি একটু অবাক হই। হঠাৎ তখনই আমি আতিকের চিৎকার শুনতে পাই। ফোনটা কেটে পেছনে ঘুরতেই দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমরা এইসব কথা বলতে বলতেই সেখানে নরেন চলে এলো। সে আমাদের খোঁজ খবর নিতে এসেছে। কথাবার্তা শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, নরেন দয়া করে আমাদেরকে সেই রুমের সত্যিটা বলো। নরেন বলতে চাইল না, তাও আমাদের চোরাচুরির ফলে একসময় সে বলতে রাজি হল। এই বাড়িটা প্রায় 40 বা 50 বছরের পুরনো। তখন এক নব দম্পতি ঘুরতে এসে সেই 6 নম্বর রুমে ওঠে। পরে এক রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সেই মেয়ের স্বামী তার গলা টিপে তাকে হত্যা করে পলিথিনে ভরে খাটের নিচে বক্সে রেখে দেয়। পরে সে রুম তালা মেরে রেখে চলে যায়। এরপর সেই মেয়ের সন্ধান করতে করতে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে। তার স্বামীর কাছে মহিলাটির লাশ সম্বন্ধে জানতে যাওয়ার পর লোকটি এই সমস্ত কথাই পুলিশকে খুলে বলে। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ সেই রুমে গিয়ে খাটের নিচে বক্স থেকে কোনো লাশই খুঁজে পায় না। এরপর থেকে এই রুমে যারাই উঠেছে তাদের সাথেই এরকম খারাপ কিছু না কিছু হয়ে গিয়েছে। এর জন্য আমাদের হোটেলে এই রুমটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েক বছর পর এই হোটেলটিকে সুন্দরভাবে রং করে সাজানো হয়, কিন্তু সেই রুমটিকে তখনও কেউ খোলেনি। আপনারা আসার পর হোটেল মালিক একটু টাকার লোভের জন্য আপনাদেরকে সেই রুমটি দিয়ে দেয়। সে ভেবেছিল হয়তো এত বছরে সেই অশুভ শক্তিটির প্রভাব কমে গিয়েছে, কিন্তু আসলে তা হয়নি। এই সমস্ত কথা শোনার পর তামিম মনে মনে বলে, হয়তো জীবনে আরো অনেক কিছু সম্মুখীন হব, কিন্তু কোনোদিন কক্সবাজারের সেই 6 নম্বর রুমের কথা ভুলব না। আপনাদের কেমন লেগেছে ঘটনাটি তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা এই গল্পটিও শুনে এলাম। প্রিয় শ্রোতা, আশা করব আপনারাও এরপর থেকে কোথাও যদি বেড়াতে যান, যদি কোনো হোটেল রুমে ওঠেন, তাহলে অ্যাটলিস্ট একটু খোঁজ খবর করে উঠবেন। বলা তো যায় না কোন রুমের আবার কি অতীত রয়েছে। চলুন শ্রোতা, আর দেরি না করে শুনে আসি পরবর্তী গল্পটি। আপনারা শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।